Haunted by Airedale.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি করিতে, সময় রাত 11টা বেজে 59 মিনিট। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এম এর পক্ষ থেকে। শুরু হয়ে গেল ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই বসন্তের এই সুন্দর রাতে আমি আশা করছি যে ভূত এফ এম আপনাদের সবাইকে স্পর্শ করবে, ভালো লাগবে, আপনাদের সবাইকে প্রচুর আনন্দ দেবে। আমি শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের এস এম এস করতে হবে। আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান, অর্থাৎ ইমেইলের মাধ্যমে যারা আমাদের ঘটনা পাঠাতে চান, যাদের মানে অনেক কিছু বলার আছে, অনেক ঘটনা আছে, তারা আমাদের ইমেইল করতে পারেন। ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম @ রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ BHOOTFM @ RADIO FOORTI.FM। ব্যাস এই হচ্ছে আমাদের এস এম এস পাঠানো এবং ইমেইল করার নিয়ম। আর সেই সাথে আমরা জানিয়ে দিচ্ছি যে আজকে এই এপিসোডটিতে আমরা, আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি ইমেইলের ব্যাপারটাতে, যে ইমেইলে অনেকেই শুধুমাত্র নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে ইনভাইট করতে বলেন, বা অনেকে বলেন যে তাদেরকে তাদের ঘটনার জন্য ফোন দেওয়ার জন্য না, আপনাকে অবশ্যই আপনার ঘটনাটি কিন্তু পাঠিয়ে দিতে হবে ইমেইলের সাথে। এনিওয়েজ আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। তার আগে জানিয়ে দিই যে আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারে কোনো কারণে আপনি আবারও এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশন আপনাকে দেওয়া হচ্ছে, বিভিন্ন এপিসোড আপনাকে দেওয়া হচ্ছে এপিসোডের অপশন। আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যেই এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা সেখান থেকে চাইলেই শুনতে পারবেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফ এম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, সেটা আপনি চাইলে আপনার টিউন মাই টিউন টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত এফ এম টিউন কোডটা আপনাকে মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং আ এস এম এস। জাস্ট টাইপ সিটি স্পেস দিয়ে 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আর আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে এস এম এস করতে শুরু করেছেন, তবে আমি এখন এস এম এস এ যাব না, আমি শুরুতেই চলে যাব ঘটনায়, এবং এমন একটা ঘটনায় যে ঘটনাটি আপনাদের মধ্যে থেকে কেউ একজন পাঠিয়েছেন যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আমি চলে যাচ্ছি ঘটনায়। আমাকে লিখছেন যিনি, তার নাম রাশেদুল ইসলাম রাশেদ, এবং তিনি লিখছেন যে আমি একজন ছাত্র। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে আসি। মানুষ মারা যাবার পর মানুষের আত্মার কোনো ক্ষমতা থাকতে পারে বা কারো ক্ষতি করতে পারে, এটা আমি কোনোদিন মানতে পারিনি। অনেকে ভূত দেখে আর তাদের কাছ থেকে গল্প শুনে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু নিজে একদিন ভূত দেখব তা আমার জানা ছিল না। এই ঘটনাটি আজ থেকে প্রায় 1.5 মাস আগের ঘটনা। রাত আনুমানিক 2টা বা 3টা হবে। সেই পরিস্থিতিতে ঘড়ি তো দূরের কথা, আমি বেঁচে আছি নাকি মারা গেছি তা বলতে পারছি না। আমি একটা বিশাল ঘরে একা থাকি। আমার ঘরে একটা বক্স কার্ট, সোফা সেট, টিভি, আমার কম্পিউটার, শোকেস, আরো কিছু চেয়ার ছিল। আমি খুব অলস টাইপের ছিলাম, বুঝতেই পারছেন যে কত বড় ঘর, এত বড় একটা ঘরে লাইট জ্বালিয়ে ঘুমানোর দরকার ছিল না, কারণ আমার ঘরে 4টা জানালা ছিল আর যেগুলোর গ্লাস দিয়ে অনেক আলো আসতো, আর সেই আলোর উৎস ছিল আমার ঘরের ডান দিকের কিছু দোকানপাট যেগুলোতে সারা রাত আলো জ্বালানো থাকতো। প্রতিদিনের মতো সেদিনও আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। তখন ছিল ঠান্ডার রাত, হঠাৎ রাতে ঘুম
ভেঙে
ভাবলাম শরীর থেকে লেপ সরে গেছে, কিন্তু না, লেপ আমার শরীরে আছে আর চোখ তখনও আমার আলসেমিতে বন্ধ। লেপ গায়ে আছে কিন্তু এত ঠান্ডা লাগছে কেন, ব্যাপারটা বোঝার জন্য চোখ খুললাম। দেখি ঘরটা অনেক অন্ধকার আর থমথমে, বুঝতে পারলাম ইলেকট্রিসিটি নেই। আবার একটু একটু করে ভয় পেতে শুরু করলাম, ঘুম আসছে না, আমার মাথার চুলগুলো কেন যেন ভীষণ চুলকাচ্ছে। বিরক্ত হয়ে খুব জোরে চুলকালাম, প্রায় 10 কি 12 সেকেন্ড পর একটা শক খেয়ে গেলাম। আমার শরীরটা পুরো চমকে উঠল আর সাথে সাথে আমার মনে হলো যে আমার শরীরের রক্তগুলোতে যেন একটা ঢেউ বয়ে গেল, যার একটা ঢেউ গলা থেকে পা পর্যন্ত এসে আঁচড়ে পড়ল। আমি কার মাথায় হাত দিয়েছি, এ কার মাথা চুলকালাম, এ তো আমার মাথা নয়। মাথা পুরোটা ন্যাড়া, যেন মাথায় টাক বা অন্য কোনো মানে চুল নেই। আমি মনের ভুল ভেবে আবার আমার মাথায় হাত দিলাম। এবার আমি আসলে প্রায় পাগল হয়ে গেলাম যখন আমি দেখলাম যে হ্যাঁ, মাথায় চুল বলতে কিছু নেই। আর সবচেয়ে বেশি ভয় পেলাম যখন দেখলাম আমি আমার মাথায় হাত রেখেছি কিন্তু আমি হাতের কোনো স্পর্শ পাচ্ছি না। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে, আমি যে মাথাটা নাড়ছি সেটা আমার মাথা নয়, আর সেটা আমার মাথার জায়গায়। আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি আমার গলা, কান, নাকে হাত দিয়ে বুঝলাম এটা 120 বা তার অধিক বয়সের কোন বৃদ্ধের শরীর। এবার আমি তরতর করে খামতে লাগলাম, চিন্তা করছি চিৎকার দিয়ে এক লাফ দিয়ে উঠব, পৃথিবীর সবকিছু ধ্বংস করে ফেলবো, আমার সাথে সব কি হচ্ছে। মনে মনে বলছি সাহস আর শক্তি হারালে চলবে না। আমার শক্তি আর সাহস পুরোটাই পানি হয়ে গেল যখন আমি সেই অদ্ভুত শব্দটা ফিল করলাম, যে অদ্ভুত শব্দটা ফিল করলাম এবং আমার শরীর পুরোটা অবশ হয়ে গেল। আমি সামান্য নড়াচড়ার সাহসটুকু হারিয়ে ফেললাম। শব্দটা ঠিক কতটা অদ্ভুত তা আমি আর বলে বোঝাতে পারবো না, তবে খুব শীতে আমাদের যেমন দাঁত যেমন কটকট করে কাঁপে, অনেকটাই এরকম শব্দ। আর শব্দটা আমার কানের কাছে শুরু হয়ে এক কানের ভেতর দিয়ে অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি আমার হাত দিয়ে আমার কান টিপে ধরবো কিন্তু আমার হাত দুইটিকে আর খুঁজে পাচ্ছিলাম না। মনে হলো মানুষের হাত বলে কোনো অঙ্গ নেই, আমি হাত ছাড়াই জন্মেছি। এরপর আমি আমার শরীরের প্রতিটি অংশের ওপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। আমি বুঝতে পারছি যে আমি আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাচ্ছি এবং একসময় নোটিস করি যে আমি এখন সেন্সলেস হয়ে পড়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব যে সেন্সলেস অবস্থায় আমি আমার অনুভূতিগুলোকে মার্ক করেছি? তাহলে কি আমার বডিতে দুইটি আত্মা ভর করেছে যার মাধ্যমে আমি আমাকে নিয়ন্ত্রণ করছি? আমি জানি যে মানুষ যখন ভয় পায় তখন তার নিঃশ্বাস গরম হয়ে যায় আর ঘন ঘন পড়তে থাকে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে পুরো ঘটনার সময় আমার একবারও নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয়নি। তার মানে কি ঘটনার স্থায়িত্ব 2 বা 1 সেকেন্ড? আর যদি স্থায়িত 2 বা 1 সেকেন্ডই হয় তাহলে কি করে সম্ভব এত অল্প সময়ে এতগুলো ঘটনা ঘটার? নাকি আমার ওপর কোনো মৃত মানুষের আত্মা ভর করেছিল যার নিঃশ্বাস চিরকালের জন্য বন্ধ? ভালো লাগলে ঘটনাটা পড়ে শোনাবেন। ঘটনাটি লিখেছেন রাশেদ, পীরগঞ্জ রংপুর থেকে। আমরা ঘটনাটা পড়ে শোনালাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। অলরেডি আমরা দেখছি যে আমাদের বেশ কিছু SMS চলে এসেছে। আমাকে শুভ বণিক আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, সৃষ্টি আমাদের SMS করেছেন উত্তরা থেকে, এবং তিনি তার ছোট ভাই নাহিন একসাথে শুনছেন। রুবেল আমাদের SMS করেছেন, আমাদেরকে অপু জুরাইন থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ঘটনাটা অনেক সুন্দর। আমাদেরকে ইদ্রিস SMS করেছেন গাজীপুর থেকে এবং তিনি বলছেন যে আই লাভ ভূত FM। শান্ত টঙ্গী থেকে SMS করেছেন, এছাড়াও সোহান, বাবু, মিলাশ, সাহিব, তুষার, তারা সবাই আমাদের সাথে জয়েন করেছেন। নিশি মিরপুর থেকে আমাদের SMS করেছেন, কালকে তার এক্সাম, এবং আমাদেরকে SMS করেছেন আরাফাত। এই ফার্স্ট তিনি আমাদের সাথে, তিনি তার বন্ধুদের রিকোয়েস্টে ভূত FM শুনতে বসেছেন, আশা করছি আজকে আপনার ভালো লাগবে। শেখ মোহাম্মদ লিটন আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন বসন্তের কোকিল। মুক্তি আমাদের SMS করেছেন রংপুর থেকে, সবুজ ঘোষ ময়মনসিং থেকে SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন তানিয়া, SMS করেছেন আমাদেরকে জয় মগবাজার থেকে, মারাজ আমাদের SMS করেছেন, SMS করেছেন হৃদয় উত্তরা থেকে, এছাড়াও তিনি ভূত FM এর প্রশংসা করেছেন। তাসিন আমাদের SMS করেছেন, তাসিন খান, এবং আমাদের SMS করেছেন মিল্টন নরসিদ্ধি দাসপাড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন বিজয় টঙ্গী থেকে, কবির আমাদের জিঞ্জিরা থেকে SMS করেছেন, ইমু আমাদের SMS করেছেন, SMS করেছেন ফারিহা, তিথি, অনিক বিশ্বাস, আশফি সহ আরো অনেকে। সো আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অনেকেই দূরত্বের কারণে আসতে পারেন না, অনেকে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারলেই আমরা সবচেয়ে বেশি খুশি হই। তারপরেও আমি দেখি যে অনেকেই মানে ঢাকার বাইরে থাকলে আসাটা অনেক কষ্টকর হয়ে যায়, বিশেষ করে ঢাকায় যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে তো প্রবলেম হয়। সো আমরা সেই অনেক ভালো ভালো ঘটনা আমরা মিস করি সেই কারণে। কারণে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই মানে চেষ্টা, আমি চাইবো যে আপনাদের এই চেষ্টা অব্যাহত থাকবে যে ঢাকায় এসে বা আমাদের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলার। আর যারা আমাদের চান অডিও ক্লিপ পাঠাতে, একইভাবে কিন্তু ইমেল অ্যাড্রেস দেয়াই আছে, সেখানে আপনি আপনার অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন, আপনার ঘটনাটি রেকর্ড করে সেটি আমাদের পাঠিয়ে দিতে পারেন। তো আমাদের একটা মানে অসাধ্য সাধন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন এমনই একজন যিনি আমাদের আজকে ঢাকায় এসে পৌঁছেছেন চিটাগং থেকে, এবং তিনি চিটাগং থেকে সরাসরি আমাদের এখানে জয়েন করেছেন। আমরা তার কাছে প্রথমে তার পরিচয় জানতে চাইব এবং তারপরে শুনবো তার ঘটনাটি। আপনার নামটা একটু বলবেন।
আমি চিটাগং থেকে রাহাত এসেছি।
ওকে, আপনার প্রথম ঘটনাটি তাহলে আমরা শুনি।
প্রথম রাসেল ভাই যে ফাদারের আবাসার যেটা, তো ঘটনাটা হচ্ছে আজকে থেকে তিন বছর আগের। তো আমার মামার এঙ্গেজমেন্ট হবে ঢাকায়, আমরা ফ্যামিলির সবাই চিটাগাংয়ে থাকা হয়। তো ঢাকা থেকে আবার এর কিছুদিন আগেই আমার বড় ভাই আবার গিয়েছিল। তো যেহেতু আসা হবে ঢাকায়, তো বড় ভাই আবার বাবা, তারপর বড় আপু, মা, এদেরকে নিয়ে ঢাকায় চলে আসে এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। তো আমি আর কি একটা দিন পরে আসবো আমার কিছু কাজের জন্য, মানে ওই পরের দিন সকালে আসলে আমি আবার আসবো। তো তারা আর কি চলে যায়, আমি আবার তাদেরকে গাড়িতে তুলে দেই আমার বাসার পার্কিং থেকে। তো তখন হয়তো রাত 11:30 বাজবে, তারা চলে যায় বাসা থেকে। তো তারপরে বাসায় ছিলাম, আমার বাসায় আবার আমার আম্মুকে হেল্প করার জন্য একজন ছিল বাড়ির পাশের, আমরা ফুফু ডাকি, তো উনি আর আমি ছিলাম। তো আমি রাতে আবার মানে তারা চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে মানে টিভি দেখছি, ঘুম আসতেছে না এমন, বা এত তাড়াতাড়ি ঘুমও হয় না আমার। তো সেদিনকে হঠাৎ করে যেন ঘুম চলে আসছে, ঘুমাই গেলাম। তো ঘুমাতে হঠাৎ করে যে মানে তারপরেই ঘুমের থেকে হঠাৎ করে মানে আমার বাবার ডাকে ঘুম ভাঙলো, যে কিরে তুই এখনো ঘুমাচ্ছিস, সবাই রেডি হয়ে গেছে তোর জন্যই তো বসে আসতে, তুই রেডি, তুই ঘুমের থেকে ওঠ, ফ্রেশ হ, তারপর তো চলে যাব, তোর মামার বিয়েতে অ্যাটেন্ড করতে হবে না, এঙ্গেজমেন্টের প্রোগ্রাম সামনে। তো আমি ঘুমের মধ্যে উঠবো কি উঠবো না এভাবে করতে করতে হঠাৎ করে দেখতেছি যে আমার হাত ধরে, রাসেল ভাই দেখা যায় কি আপনাকে যদি ঘুমের মনে স্বপ্ন দেখেন তাহলে টাচ যদি কেউ করে বা আপনাকে ধরতেছে সেটা একরকমের ফিল পাওয়া যায়, আর যদি সরাসরি কেউ টাচ করে সেটা কিন্তু একটু বোঝা যায়। তো সে আমাকে হাত ধরে টেনে উঠাইলো সোফা পর্যন্ত, টেনে সোফাতে বসে গেলাম। তো বসে যে হঠাৎ করে খেয়াল হইলো যে আমি তো আমার বাবা মা মানে পরিবারের যারা ছিল সবাইকেই 11:30 দিকে তুলে দিয়ে আসছি, তাহলে এ কে আসলো। তো আর কিছু ভেবে ওঠার আগেই মানে যতটুক পারছি তখন ঘুম চোখে বা শক্তি যতটুক ছিল ততটুক দিয়ে মানে হাতটা ঝাড়ি মেরে চেষ্টা করলাম যে তার হাত থেকে আগে ছুটে নেই, তারপরে দেখা যায় কি করতে পারি। তো যতটুক শক্তি ছিল ততটুক শক্তি দিয়ে ঝাড়ি দিলাম, আর তারপরে নিতান্তই মানে ওটা যে হাতটা ছিল সে তার দেখাটা পাইলাম না। তো এরপরে উঠলাম, ঘুমের থেকে উঠে সমস্ত বাসা চেক করে দেখলাম যে এমন কোনো কিছু আছে কিনা, বা আসলে তারা কি আবার ব্যাক করে চলে আসলো কিনা, বা ওরকম আর কোনো কিছুই দেখলাম না। আর যেটা যদি এটা স্বপ্নে দেখে থাকি তাহলে এই যে রাসেল ভাই বললাম যে স্বপ্নের ফিল কিন্তু একরকম আর বাস্তব ফিলটা আর একরকম পাওয়াই যায়। তো এমন কোন মানে সন্দেহ ছিল না যে ওটা আসলে স্বপ্ন ছিল।
ওকে, সো এই ছিল আপনার ঘটনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তীতে আরো একটি ঘটনা আছে সেই ঘটনায় যাব, অ্যান্ড এর মাঝখানে আরো বেশ কিছু এস এম এস চলে এসছে। আমি দেখতে পাচ্ছি মনিরুল আমাদের বক্সি বাজার থেকে এস এম এস করেছেন, তারা তিন ফ্রেন্ড একসাথে ভূত এফ এম শুনছেন। রাকিব আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে গতকাল বইমেলা থেকে তিনি ভূত এফ এম এর বই কিনেছেন। আচ্ছা, ভালো কথা, আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই রেডিও ফুর্তির ভূত এফ এম এর লিসনারদের পাঠানো ভৌতিক অভিজ্ঞতার সংকলন নিয়ে 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে ভৌতিক গল্প সংকলন ভূত এফ এম, এবং রেডিও ফুর্তিতে প্রচারিত ফুর্তি ব্লক বাস্টার কিং অফ গানা নিয়ে প্রকাশিত হয়েছে চার রঙা কমিক্সের কিং অফ গানা, পাওয়া যাচ্ছে দেশের সব বইয়ের দোকানে। আর বইমেলায় বর্ষা দুপুর স্টলে স্টল নাম্বার 114। সো আপনারা বইমেলায় 21শের অমর 21শের বইমেলা চলছে এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন, এবং 114 নম্বর স্টল এটা মনে রাখতে হবে একটু, সেখানে আপনি যেয়ে পেয়ে যাবেন এই দুটো বই। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের মহিউদ্দিন এস এম এস করেছেন, তিনি বলছেন যে আজকে ভূত এফএম খুব ভালো হচ্ছে। শাহাদাত আমাদের শরীয়তপুর থেকে এস এম এস করেছে আমাদেরকে, রেজাউল এস এম এস করেছেন, সিয়াম, এছাড়াও আমাদেরকে বীর দেওয়ান এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন মাসুদ পারভেজ, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন রাসেল শহীদুল্লাহ হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং তিনি বলছেন আমার স্টুডেন্ট, আচ্ছা আমার স্টুডেন্টের রিকোয়েস্টে আজকে প্রথম ভূত এফএম শুনছি। ওকে, আমার খুব সৌভাগ্য যে আপনার স্টুডেন্ট আপনাকে রিকোয়েস্ট করছে এবং আপনি আমাদের সাথে আছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আশিক, রুহুল, তুহিন, সন্ধ্যা, রাখি রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে কবির এস এম এস করেছেন আমাদেরকে দিলীপ। এছাড়াও শাফিন এস এম এস করেছেন আমাদেরকে বিজয় কাদির সিলেট থেকে। সৌরভ কিশোরগঞ্জ থেকে এস এম এস করেছেন। কবির আমাদেরকে এস এম এস করেছেন জিনজিরা থেকে। তো আমরা চলে আসি আমাদের দ্বিতীয় ঘটনায়, এবং আমাদের সঙ্গে জয়েন করেছেন আরও একজন। আপনার বাড়ি কোথায় বা আপনি কোথা থেকে এসেছেন প্লিজ একটু সবাইকে বলুন।
সজীব মাহমুদ, এসেছি আমতলী মহাখালী থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার টেঙ্গাটিলা গ্রামে। তো আমার জন্ম, স্কুল জীবন ওইখানেই কাটে। তো ওখানে গিয়েই আমার একটা ঘটনা আছে, তো আমি সরাসরি ওই ঘটনাতে চলে যাই। তো আমার যে গ্রামটা টেঙ্গাটিলা গ্রাম, ওটা অসম্ভব সুন্দর একটা গ্রাম। তো ওইটা বর্ডার এলাকাতে, এবং টিলা এবং নিচু ভূমি, নদী সবকিছু ঘিরেই আসলে এলাকাটা। তো ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমাদের ওই সময়টা স্কুল লাইফের সময়টা কাটতো খেলাধুলা, ক্লাস করে প্রাইভেট পড়ি, ওইভাবে 8-10টা ছেলেদের মতো আমারও লাইফটা কাটে। তো আমরা বিকালবেলা স্কুলের পর ফুটবল খেলতাম, সেটা ছিল আমাদের মানে নিত্যকার ঘটনা, নিত্যদিনের অভ্যাসের মতো। তো আমাদের ক্লাসে ছিল রনি জনি নামে দুই ভাই। তো তারা আবার পিঠাপিঠি ভাই, রনি বড়, জনি ছোট। তো তাদের বয়সের ডিফারেন্স 1-2 বছরের বেশি হবে না। তো দুই ভাই আমাদের সাথেই পড়তো, আমার দুই ভাইয়ের বাসাও ছিল আমাদের বাসা থেকে খুব কাছাকাছি, তো একসাথেই খেলা হইতো। তো আমাদের পাড়াতে ফুটবল বলতে রনি জনির যে ফুটবলটা ওইটাই ছিল। তো একসাথে রনি জনির সাথে আমরা আর যারা ফ্রেন্ডস আছি সবাই মিলে বিকালে খেলতাম। তো জনি তো ছোট, তো একদিন হঠাৎ করে জনি মারা যায়। জনির মারা যাওয়ার ঘটনাটাও খুব অদ্ভুত। তো আমাদের গ্রামে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে খাসিয়ামারা। ওই নদীতে, নদীর ঘাটে খুব সম্ভবত ওই দিন ছিল শুক্রবার। তো ভর দুপুরে ও একদিন গোসল করতে যায়। তো গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। তো ওর লাশ পাওয়া যায় অনেক দূরে নদী থেকে। তো এমন না যে ও সাঁতার পারত না, ও আমাদের সাথে সাঁতার কাটতো, বেশ ভালোই সাঁতার কাটতো, কিন্তু ওর শরীরেও কোনো ক্ষত চিহ্ন ছিল না। বাট ওর লাশটা নদীতেও স্রোত ছিল না, কিন্তু ওর লাশ ছিল নদীর ঘাট থেকে অনেক দূরে। তো ওইটা আসলে রহস্যাবৃত্তি রয়ে যায় যে কেন মারা গেল বা কি, ওটা জানা যায়নি। আবার জনির কবরটাও দেওয়া হয় পরবর্তীতে। আমরা যে খেলাধুলা করতাম যে মাঠটা ছিল উঁচু একটা জায়গাতে, তো ওর পাশেই। তো আমরা ওই ঘটনা, তো আমাদের এক ফ্রেন্ড মারা গেল, ওইটা নিয়ে তো ভীষণ রকম মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তার উপর আবার যেই মাঠে খেলতাম ঠিক এর পাশেই কবর, তো আমরা খুব ভয় পাই বিষয়টা নিয়ে। তো আমরা ভাবি যে ওই মাঠটা বাদ দিয়ে আমরা অন্য আরেকটা মাঠ সিলেক্ট করি, যে ওখানে আমরা খেলবো। তো জনির কবর যে মাঠটা, ওটা আমরা যথারীতি বাদ দিলাম, আরেকটা নিচু আরেকটা মাঠে গিয়ে খেলা শুরু করলাম। তো জনিকে বাদ দিয়েই জনির বড় ভাই যে রনি, তো ওরা আর অন্য ফ্রেন্ডরা মিলে খেলতাম প্রতিদিন। তো একটা সময় হয় কি, আমাদের তো নিচু এলাকাগুলি বর্ষার কারণে ফ্লাডেড হয়ে যায়। তো বন্যা হয়ে গেলে তখন আর নিচু এলাকাগুলি খেলার মতো উপযোগী থাকে না। তো এমনই ঘটনা ঘটে প্রায় 6-7 মাস পরে, নিচু এলাকাতে বর্ষা আসে আর ফ্লাডেড হয়ে যায়। বন্যার কারণে আমরা নিচু এলাকাতে আর খেলতে পারি নাই। তো আমরা আবার ভাবলাম যে ওই আগের জায়গাতেই ফিরে যাব, উঁচু এলাকাতে যেখানে জনির কবরটা আছে ওর পাশে। তো কিছুদিন কেটে যাওয়ার পর জিনিসটা আমাদের কাছে হালকা হয়ে যায়। তো প্রথম খেলা শুরু হয় যথারীতি। তারপর হঠাৎ করে রনি, যে জনির বড় ভাই, তো আমাদের সাথে খেলতেছিল। তো ওর স্বভাব হচ্ছে খুব, আমাদের নর্মালি পাস দিত না, খুব জোরে জোরে কিক দিত। তো খেলার এক পর্যায়ে জোরে একটা কিক দেয়। কিক দেওয়াতে ফুটবলটা একদম আমাদের চোখের সামনে কবরের ভিতর চলে যায়, জনির কবরের ভিতর। তো আমরা তো খুবই ভয় পাই যে এখন ফুটবল মাত্র একটা, খেলার তো আর নাই। তো ওটা আনতে যাব ওই সাহসটাও আমাদের নাই, বয়স আমাদের খুবই কম। তো আমরা একে অপরকে বলছি এই তুই যা তুই যা, তো রনি বলতেছে যে আমাকে যাওয়ার জন্য, আমি বলতেছি আরেকজনকে যাওয়ার জন্য, তো কে বলটা কবার ভিতর থেকে কে তুলবে ওইটা আসলে সমস্যা হচ্ছিল না। তো এমন কনফিউজ নিয়েই দাঁড়াইছিলাম, তো কবর দিকে তাকাই আমরা দাঁড়াইছিলাম, তখনই খুব অদ্ভুত এক ঘটনা ঘটে। তো তাকায় আসি, ঠিক দেখলাম কবরের ভিতর থেকে অনেকটা ফুটবল থ্রো করার মতো যেভাবে আসে ঠিক ওইভাবে আমাদের দিকে আসতেছে। তো আমরা তো ওই ঘটনায় ভীষণ ভয় পাই আর দৌড়ে মাঠ থেকে চলে গেলাম চিৎকার করতে করতে। তো আমরা দেখলাম ফুটবলটা তিনটা ড্রপ খেয়ে একদম মাঠটার মাঝখানে এসে স্থির হয়ে বসে আছে। তো যাই হোক, এখন বড়দেরই এই ঘটনা জানাই যে এমন এমন ঘটনা ঘটে গেছে ভয়ঙ্কর, কবর থেকে বলটা থ্রো করে আসছে। তো কেউ বিশ্বাস করে না, সবাই হাসাহাসি করতে থাকে। তো আরেক বড় ভাই রাস্তার মধ্যে পাই, আমরা ডিটেলস বললাম যে এমন ঘটনা ঘটে গেছে, অদ্ভুত কবরের ভিতর থেকে বলটা থ্রো এর মতো করে আমাদের দিকে আসছে। তো উনি হেল্প করেন, উনি কবির ভাই ছিল, তো খুব সাহসী, আমাদের চেয়ে বয়সে অনেক বড়। তো উনি এসে বলটা আমাদের দিয়ে দেয় আর আমাদের নিয়ে কবরটা চেক করে। তো এভরিথিং ইজ নর্মাল, কোনো প্রবলেম নাই, খুবই স্বাভাবিক সব কিছু। তো আমরা এই ঘটনাও খুব ভয় পাই, তো আমরা ডিসিশন নিলাম যে ওখানে না থেকে আমরা আবার নিচু জায়গাতে চলে যাব যখন বর্ষার পানি শেষ হয়ে যায়। তো মাস দেড়েক পর নিচু এলাকাগুলিতে আবার শুকায় যায়, বর্ষার পানি চলে যায়। তো আমরা ভাবলাম ওখানেই খেলব। তো এর ভিতর রনি অদ্ভুত ঘটনা আমাদের জানায় যে ওর যে ফুটবলটা ছিল, ওই ফুটবলটা যে রুমে রনি ঘুমাতো তো ওর পাশে রাখা ছিল, ওটা কেউ খেললে যেমন শব্দ হয় ঠিক ওই ধরনের ফুটবলের ধূপ 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 এমন শব্দ হচ্ছিল। তো আবার দরজা খুলে দেখা যায় সবকিছুই নর্মাল, ফুটবল কোনো নড়তেছে না। তো আবার ব্যাডের নিচে যদি বল রাখা হয়তো, তো গভীর রাত্রে ব্যাডটা উপর দিক থেকে ড্রপ খেলে যেমন হতো এমন শব্দ হয়। তো হাইবার তো মাসখানেক পর আমরা নিচু জমিতে যখন বর্ষার পানি চলে যায় তো ওখানে খেলতে নামি। তো আমাদের উৎসাহ অনেক বেশি, কারণ এক এক দেড় মাস আমাদের খেলাই হয় নাই, তার উপর না আমরা ফুটবল খেলতে পারি আর না রনি ফুটবল খেলতে পারে, তো কেউ ফুটবল খেলে নাই। তো যাই হোক, তো খুব হ্যাপিলি আমরা আসলে ফুটবল খেলা স্টার্ট করলাম। তো তখন রনি সবসময় করে কি, ফুটবলটা নিয়েই জোরে কিক মারে, প্রথম প্রথম এসেই সবসময় এমন করে আসছে। তো ও ফুটবলটা নিয়েই জোরে একটা কিক দেয়, কিক দেওয়ার সাথে সাথে ওমাগো বলে একদম চিৎকার করে ওর পায়ের গোড়ালি চেপে ধরে। তো আমরা ভাবলাম হয়তো বেকায় দেয় কিক পড়েছে, এই জন্য হয়তো ওর পায়ের গোড়ালি অংশটা হয়তো ব্যথা পাইছে। তো আমরা কাছে গেলাম, তো ধরাধরি করে রনি আর ফুটবলটাও নিয়ে আসলাম তো ওর বাসাতে। তো আমরা ভাবছিলাম খুব নর্মাল ঘটনা এটা হইতেই পারে, তো নর্মাল হইলেই মনে হয় ভালো হইতো, কিন্তু আসলে ঘটনাটা ওই ধরনের ঘটে নাই। রনির যে জায়গাতে কিক গোড়ালিতে যেই জায়গাটা দিয়ে কিক দিয়েছিল বলে, তো ওখানে একটা স্পট পড়ে, প্রথম লালচে তারপরের দিন কালচে রং হয়ে যায়। তো রনির প্রচণ্ড জ্বর, তো ডাক্তার ডাকা হয়। তো ডাক্তাররা বলে যে অনেক কারণে, ভয়ের কারণে হইতে পারে বা বেকায়দায় কিক কিক লেগেছে এমন, কিন্তু ওই স্পটটা কিসের তো এটা কেউ বলতে পারে না। তো ওই স্পটটা ছিল অনেকটা রাউন্ড, আবার তিন দিন পর ঘা হয়ে যায়। তো রনি তিন দিনে প্রচণ্ড জ্বরে কাতরাতে কাতরাতে এক সময় মারা যায়। তো তিন দিনের মাথায় রাতে রনি মারা যায়। তো এটা তো গেল রনির পার্ট, কিন্তু যেই রুমে ফুটবলটা ছিল ওই রুমে ফুটবলটা রনি যেদিন মারা যায়, যে রাতে মারা যায়, তো ওই রাতে পরদিন দেখা যায় যে ফুটবলটা ঠিক ফুটবলের যে ফিগারটা ওইটা ছিল না, কেউ ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারলে যেমন ফুটবলটা ডিসফিগার করা হয় ঠিক এমন ছিল। আর ফুটবলের পুরা গায়ে ছিল রক্তের কালচে ছুপছুপ দাগ। তো এই ঘটনার সাথে, ফুটবলের সাথে রনির মৃত্যু বিষয়টা কিভাবে লিঙ্ক আসলে আমাদের কারো জানা নাই, বা এটা রহস্যাবৃতেই রয়ে যায় আর কি, আমিও কোনো সমাধান পাইনি।
আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে একটা ছোট বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হবে। তার আগে জানিয়ে দিই যে আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে চন্দন SMS করেছেন সাভার থেকে, এবং চন্দন আমাদের SMS করে লিখেছেন যে আজকে তার খুব ভয় লাগছে। আসিফ আমাদের SMS করেছেন এবং তার কাছে খুব ভালো লাগছে এটা জানিয়েছেন। শিফাত আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে কুতুব উদ্দিন এবং আমাদেরকে এসএমএস করেছেন সজীব, এছাড়াও আমাদেরকে সোহেল মাহমুদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন রানা রাজশাহী থেকে নিলাম নীলিম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ফয়াজ, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে ফাহিদ, এসএমএস করেছেন আকরাম ময়মনসিং থেকে, এছাড়াও খুশি প্রতীকী এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আফজাল ময়মনসিং থেকে, প্রিন্স আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন হুমায়রা, এসএমএস করেছেন আমাদেরকে নীরব সাগর সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, আর ঘড়িতে সময় রাত 12টা বেজে 28 মিনিট। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। পাচ্ছি আপনাদের এসএমএস, আরো একবার এসএমএস পাঠানোর নিয়মটি বলে দেই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, হুইচ ইজ এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেইল অ্যাড্রেসটি মনে রাখুন বা লিখে ফেলুন, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ বি এইচ ডাবল ও টি এফ এম at the rate radioforti.fm. ব্যাস এই হচ্ছে আমাদের অ্যাড্রেস, এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ চাইলেই আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন, এবং আপনার ঘটনাটি যদি মানে অন্যদের চাইতে ভালো হয় ডেফিনেটলি আমরা আপনাকে কল করব বা আপনার ঘটনাটি পড়ে শোনাবো বা আপনার ফাইলটি আমরা প্লে করব। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সাথে রয়েছেন আরো একজন নতুন গেস্ট যিনি আপনাদের কাছে পরিচয় দেবেন এবং তারপর তার কাছ থেকে ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন।
হ্যালো এভরিওয়ান, আমি শিশির উত্তরা থেকে। আমার ঘটনায় আমি সরাসরি চলে যাচ্ছি।
জি প্লিজ।
আমি অনেক ছোট ছিলাম তখন, আমার আম্মু আমাকে জাস্ট আমাদের বাসার স্ট্রাকচারটা ছিল যে রুম বাহিরে রান্নাঘর এবং বাথরুম দুইটাই ছিল। তো আমাকে আমার আম্মু গোছল করিয়ে দিয়ে দুপুরবেলা বলছে বাবা তুমি নিজে নিজে রেডি হও, আমি একটু রান্নাঘর হয়ে আসি। দ্য টাইম আমি রেডি হচ্ছিলাম, তো জানালা খোলা ছিল, আমার জানালার বাহিরে ওই পাশে মানে আমাদের বাসাটার পেছনের দিকে একটা মাঠ ছিল, ছোট একটা মাঠ, তারপর একটা পুকুর ছিল এবং তার পুকুরের পর ওই পাশে একটা বাড়ি ছিল। তো ওই বাড়িটাতে যাওয়ার জন্য পুকুরের এক পাশ দিয়ে সিমেন্টের বস্তা ফেলে, বালির বস্তা ফেলে রাস্তা করা হয়েছে। তো আমাদের রুম থেকে দেখা যেত রাস্তাটার অর্ধেক। দ্যাট টাইম আমি রেডি হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছি, দেখছি। তো হঠাৎ আমার চোখে পড়ল যে একটা কুকুরের মতো চেহারা, শিয়ালের মতো এরকম লম্বা টে মানুষের মতো মানে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমরা ছোটবেলায় যেমন রাক্ষসের গল্প শুনি সেরকম, তার মুখ থেকে দাঁতও দেখা যাচ্ছে। তা আমি এরকম দেখতে পেয়ে আমি চিৎকার দিয়ে উঠি, আম্মু আম্মু আমি রাক্ষস দেখছি। বাট তখন কেউ আমাকে বিলিভ করে না, বলে কি তুমি সারাদিন এইসব গল্প শুনো, তুমি ভুল দেখছো হয়তো বা, এটা ভুল, এটা কিছুই না। তারপর কিছুদিন যায়, দুই একদিন পরে আমার নানুর বাসায় যাই আমি দুপুরবেলা। তো বাহিরের আচার ফেরিওয়ালা, তো আচার নিয়ে আসছি, আচার নিয়ে এসে আমি বাসায় এন্ট্রি করি। আমার নানু বাসার স্ট্রাকচারটা ছিল, ওনাদের বাসাটা অনেক বড় ছিল, যে এক পাশে রুমগুলা ছিল আরেক সাইডে অনেক বড় উঠান, উঠানের উঠানের মধ্যে অনেক রকমের বড় বড় গাছ ছিল। তো একটা কর্নারে ছিল একটা বড় জাম গাছ, তার পাশে একটা ছোট ছোট বাড়ির ড্রেন, তার মধ্যে আবার ইয়া ছিল পুকুর ছিল, ওই পাশে ছিল একটা হিন্দু বাড়ি। তো হিন্দু বাড়ির ওইখান থেকে ওইখানে আমার ছোট আন্টির একটা ফ্রেন্ড পড়তো। তো যখন আমি আচার কিনতে যাই, আমি আর আমার আন্টি একসাথে আচার কিনতে যাই, আসার পর আমি ভাবি যে আন্টি আমার সাথেই আসতেছে, তো আমি ঘরে কাউ ঢুকে কাউকে আচার দিব না, ছোট বাচ্চাদের যেই স্বভাবটা কাউকে দিব না, একা একাই খাবো। সেই চিন্তা করে আমি হেঁটে হেঁটে ওই জাম গাছের দিকেই যাই, আর আমি দেখতেছি যে আমার আন্টি ওই হিন্দু বাড়ির যে মেয়েটা তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তো আমি আন্টিকে দেখতে পেয়ে মনে একটা সাহস হয় যে না, এখানে বসে বসে আমি খাই, আন্টি তো আসি, ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। দ্যাট টাইম আন্টি তখন কিন্তু সেখানে ছিল না, তখন আমি আচার খেলাম, শেষ করলাম, আন্টি তো আসেই, আমি ঘরে আসলাম। ঘরে আসার পরে বাটিটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিই, এত জোরে ছুঁড়ে ফেলে দিই মানে রীতিমতো সেটা একটা আছাড় খাই। দ্যাট টাইম খুব রুডলি বিহেভ করতেছি সবার সাথে, আমার নানুকে বলতেছি যে পানি দে, তারপর পানি দেওয়ার পর আমি গ্লাসটাকেও আছাড় দিই। তখন আমি পানি খেয়ে সেন্সলেস হয়ে যাই, তারপর আর কিছু জানতে পারি না। তারপর সেন্স আসার পরে উল্টা পাল্টা বিহেভ, খুব রুডলি বিহেভ করতেছি সবার সাথে, কার সাথেই তেমন ভালোভাবে বিহেভ করতেছি না, খুব খারাপ আচরণ, অশ্লীল ভাষায় গালি গালাজ করতেছি। তো তখন আমার আম্মু জব করতো, আম্মু বাসায় আসার পরে আমার নানু বলতেছে যে মেবি তোমার মেয়ের কোনো প্রবলেম হয়েছে, দেখো কি করবা। তো পাশের বাসায় আম্মুদের এক আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের সাথে পরিচিত এক হুজুরের কাছে যায়, সেটা ছিল নাখালপাড়ায়। আসার পর হুজুর বলল, মানে আম্মু কিন্তু জানতো না যে আমি ওইখানে গাছের নিচে বসে বসে আচার খেয়েছিলাম বা কিছু এরকম, আম্মু কিছুই জানতো না। হুজুরকেও সেভাবে বলা হয়নি, হুজুরকে জাস্ট বলা হয়েছে যে সে দুপুর থেকে উল্টাপাল্টা আচরণ করতেছে কেন। হুজুর বসেছে, হুজুরের সামনে একটা পর্দা দেওয়া ছিল, হুজুরকে দেখা যাচ্ছিল। হুজুর ওইখান থেকে ভিতর থেকে বলছে সে দুপুরবেলা চুল টুল ছেড়ে সে খালি গায়ে বসে বসে আচার খাচ্ছিল জাম গাছের নিচে। হ্যাঁ, তখন তাকে খুব ভাল লাগছিল, এর জন্যই তাকে ধরছে। এখন সে খুব দুষ্ট একটা জিন, সে তাকে পুরোপুরি পজিস্ট করতে পারতেছে না, কিন্তু সে সবসময় ভয় দেখাবে, যদি পারো মেয়েটাকে বড় হওয়া পর্যন্ত তোমরা খেয়াল করে রাখবা। তো এইভাবে করে করেই গেল, দিন যাচ্ছে। তো অনেক দিন ভালো ছিলাম, যখন আমি ক্লাস সিক্সে উঠি তখন হঠাৎ করে আবার প্রবলেম শুরু হয়। এর আগেও হচ্ছিল ছোটখাটো প্রবলেম, সিক্সে ওঠার পর প্রবলেমটা হয় স্বপ্ন নিয়ে। আমি যার সাথেই অনেক বেশি ক্লোজ হয়ে যাই, রিলেশন অনেক ক্লোজ হয়ে যায়, ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার কেউ, আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি যে সে আমাকে মারতে চাচ্ছে, সে আমাকে অনেক দৌড়াচ্ছে, সে আমাকে যে কোনো উপায়ে সে আমাকে হার্ম করতে চাচ্ছে, বাট পারে না। তখন এক আবার ঘুমের মধ্যে যে ফিলটা, হ্যাঁ, হাত ধরে টানাটানি, আমাকে হাত ধরে টানতো, গালের মধ্যে ধরে চাপ দিত, হ্যাঁ, খুব এক জাতীয় মার দেওয়ার মতোই, সে আমাকে অনেক নানা রকম টর্চার করত। আমি এগুলো দেখতাম স্বপ্নে, কিন্তু সেটা আমি সকালবেলা উঠার পরে আমি তখন দেখতাম যে আমার হাতে কেউ ধরলে, জোরে ধরলে যে ব্যথাটা, অনুভবটা, সেটা আমি পেতাম। তারপর ক্লাস সিক্সে এরকম সমস্যা হওয়ার পরে, এরকম যাওয়ার পর ক্লাস এইটে একবার, সেটা আরেকটা কাহিনী ছিল যে আমার খালার একটা প্রবলেম ছিল, সেই খালাকে যেই হুজুরকে দেখানো হয়েছিল আমার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই হুজুর আমাকে বলল নজর আছে এর উপর, কিন্তু তো সমস্যা করতে চায়, বিভিন্ন রকমের ভয় দেখাচ্ছে, কিন্তু সে তো সে নানা রকম ভাবে ভয় পাচ্ছে, তোমরা তাকে সাবধানে রেখো। তো হুজুরের ট্রিটমেন্টে কিছুদিন ভালো থাকি, তারপর আবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আবার শুরু হয় নতুন করে কাহিনী। তখন আমরা হঠাৎ আগে যে বাসাটা ছিলাম সেই বাসাটা চেঞ্জ করে নতুন একটা বাসায় আসছি। সেই বাসায় আসার পরে আমি একদিন শীতের রাত শুয়ে ঘুমাইনি অনেক রাত, আমার বাসায় কেউ ছিল না। হ্যাঁ, তা আমি বাসার সব দরজা জানালা লক করে আমি লেপের নিচে শুয়ে আছি। তা আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে কনফারেন্সে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। দ্যাট টাইম পুরোপুরি কনসিয়াস ছিলাম, কিন্তু আমি যে ঘুম আসছিল বা এই ধরনের কোনো কিছুই ঘটেনি। হঠাৎ করে আমার বাসার বারান্দার ভিতর থেকে এবং দরজার উপাশ থেকে, মানে ব্যাপারটা এমন হয়েছিল যে বারান্দার ভিতরেই ছিল, সেখান থেকে আমার মা আমাকে ডাকছে যে দরজা খুলো, বলছে দরজা খুলো। তখন আমি খুব ভয় পেয়ে যাই। তারপর ঘটনা ওইখানে, ওই দিনেরটা ওইখানেই শেষ। তারপরে এইভাবে করে চলতে থাকে, আবার হুজুরকে খবর দেয়া, হুজুর বলতেছে ওকে একা কখনোই ফেলে যাবা না, এভাবে ইয়া করবা না। কিন্তু একা একটা মেয়েকে বা একটা ছেলেকে কখনোই ওইভাবে চেক দিয়ে রাখা সম্ভব হয় না। রাতের বেলা বিভিন্ন ভাবে ঘুমানোর সময় তো স্বপ্নের মধ্যেও তো আর ওইটা চেক দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একদিন ভূত এফএম, আমি এখানকার হচ্ছে নিউ বাট রেগুলার লিসেনার। তারপর একদিন আমি যখন ভূত এফএম শুনলাম, শুরু করলাম, থার্ড ডে তে হঠাৎ করে আমার বাড়ির জানালায় ঢিল ছোড়ার শব্দ পেলাম। তো ভাবলাম যে চোর বা কিছু অন্য কিছু, তো এগুলো চিন্তা করে হাসি দিয়ে উড়ে দিছি। জাস্ট আমাদের যে ভূত এফএমে চট্টগ্রামের ফয়েজ লেকের যে কাহিনীটা হয়েছিল, তার পরের এপিসোডে এমন একটা ঘটনা ঘটলো, আমি ভূত এফএম শেষ করে জাস্ট শুব, ফ্রেশ হয়ে হব, এর জন্য খাট থেকে উঠে লাইট অন করব। তো খাট থেকে উঠে লাইট অন করা মাত্র, এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমি চোখ পড়ল দরজার পর্দার উপর। এখন বাহির থেকে আলো হালকা হালকা আসে, পর্দার উপর অর্ধেক একটা ছায়া দেখা যাচ্ছিল, সেটা হিউম্যান ফিগারের মতোই। তো সেখানে এত ছায়াটা এমন যে দুই চার সেকেন্ডের মধ্যে সেটা একটু নড়ে উঠলো আর বলতেছে, কেমন নাক ডাকার মতো গুংরানি শব্দ করে বলল, কেমন অস্পষ্ট বাংলা ভাষায় সে বলতেছে, আর শুনবি? সে আমাকে রীতিমতো ধমকিয়ে বলতেছে, আর শুনবি, ভূতে ফেমার শুনবি? মানে এটাই বুঝালো যে ভূতে ফেমার শুনবো কি। আমি সে তখন নির্বাক হয়ে গেলাম, আর কিছুই বলার মতো সাহস ছিল না বা চিৎকার দিব সেই সাহসটা আমার মধ্যে ছিল না। আমি সে তখনই সেন্সলেস হয়ে খাটের উপরেই পড়ে থাকি। তারপর সকাল ফজরের আজানের জাস্ট কিছুক্ষণ পরে, হালকা হালকা সকাল হচ্ছে, তখন আমি দেখি যে আমি আমার খাটের নিচে ওয়ার্ড্রোভের সামনে যে একটা ছোট চিপার মতো হয়ে গেছে, ওই ওইটুকুর মধ্যে আমি পড়ে আছি। যেটা আমি আগে বলেছিলাম যে আমাকে হাতে ধরে টানে, যে বলে যে আমাকে যাওয়ার জন্য, তার সাথে নেওয়ার জন্য চেষ্টা করে, তখন আমি দেখছি যে আমি পড়ে আছি। এই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। সাদ্দাম আমাদের লিখেছেন যে, তিনি লিখেছেন যে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাসেল ভাই, আমরা চারজন পুলিশ মিলে শুনছি। ওকে, আকাশ আমাদের কিশোরগঞ্জ থেকে লিখেছেন যে, আজকের ভূত এফএম আমার অনেক ভালো লাগছে, আমি আমার বাবা শুনছি আমার আচ্ছা, এবং তিনি হচ্ছে রিকোয়েস্ট করেছেন পিয়ালকে, আচ্ছা, তিনি FM শুনতে, মানে ভূত FM শুনতে আর কি। রানা ধানমন্ডি থেকে লিখেছেন যে, একা একা খুব ভয় লাগছে তার। বিজিত আমাদের লিখেছেন, সুনামগঞ্জের বন্ধুর গল্পটা অনেক ভালো লেগেছে। দেব আমাদের মহাখালী থেকে লিখেছেন যে, এই মাত্র আমি একটা অদ্ভুত ঘটনা ফিল করলাম, আমি হেডফোনে ভূত FM শুনছি, মাঝে আমি একটা অন্য কোনটা সাউন্ড তিনি শুনেছেন আর কি। যাই হোক, ন্যান্সি আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছেন নাদিম মোহাম্মদপুর থেকে এবং আমাদেরকে SMS করছেন। আচ্ছা, তিনি বলছেন যে, একটু আগে ঘটনাটা শুনে তিনি বলছেন যে, ভূত FM শোনা তো রিস্কি হয়ে গেল। ওকে, আমাদেরকে হুমায়রা SMS করেছেন যশোর থেকে এবং আমাদেরকে SMS করেছেন অপু, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিজান লালপুর নাটোর থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। লাভিন আমাদের SMS করেছেন এবং তার ছোট ভাই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, সেটা তিনি লিখেছেন। তারিক আমাদের SMS করেছেন পাবেল বরিশাল থেকে। সাজু আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন অনিক বিশ্বাস। এছাড়াও আমাদের, আচ্ছা, তিনি নাখালপাড়া থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রাইট, আমরা কেউ ফুর্তি স্টপ করতে চাই না, ফুর্তি স্টপ করে দিলে তো মানে জীবনটাই একদম, মানে কি বলবো, যে জীবন থেকে ফুর্তিটাই হারিয়ে যাবে। অনেক বিশ্বাস আমাদের SMS করেছেন এবং সেই SMS-টা আমি পড়লাম। আলমগীর আমাদেরকে SMS করেছেন রাজঘাট যশোর থেকে এবং তিনি এবং তার ছোট ভাই শিপন মিলে আমাদের সাথে আছেন তারা। বাঁধন নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। শাহিন খান আমাদের SMS করেছেন আমাদেরকে মনির। এছাড়াও আমাদেরকে নাহিদ SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বাবু, রাসেল, টুটুল, পাইকগাছা, তারপর হচ্ছে শেখপাড়া থেকে। এছাড়া আমাদেরকে পাপড়ি SMS করেছেন ভূতের গলি থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে, ছোটবেলা থেকে তিনি অনেক ভূতের বই পড়েন, তাই এনজয় করি ভূত FM। ওকে, আমাদেরকে সেতু গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন আমাদেরকে। সামারা মিরপুর থেকে এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা, তিনি আজকের ভূত FM এর প্রশংসা করেছেন। আপনাদের কোন ঘটনাগুলো ভালো লাগে, কোন ঘটনাগুলো ভালো লাগে না, অবশ্যই জানাতে দ্বিধাবোধ করবেন না, নির্দ্বিধায় আমাদের SMS করে সেটা জানিয়ে দিতে পারেন। তাহলে আপনারা যে ধরনের ঘটনা পছন্দ করেন, বেসিক্যালি আমরা সেই ধরনের ঘটনাগুলোই খুঁজে বের করেন করার চেষ্টা করব। আর সেই সাথে জানিয়ে দিই যে আমাদেরকে যদি আপনি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আমি এবং মাসুম রয়েছি আপনাদের সাথে এবং সে সাথে রয়েছে আমাদের অতিথিরা। এই মুহূর্তে আরো একজন অতিথি মানে আমাদের প্রথম যিনি আমাদের সাথে আপনার সাথে ফলোয়ার শেয়ার করেছিলেন তিনি আবারও শেয়ার করবেন, আপনার নামটা আর একবার বলবেন এবং তারপরে চলে যান আপনার ঘটনায়।
রাহাত চিটাগং লিডার থেকে এসেছি। তো ভাই আমার বাসার ঘটনাটার পরে কি ওই ঘটনাটা বলবো না বাসার ঘটনাটা?
আপনি যেটা আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন।
আচ্ছা,
আপনি একটা ঘটনা বলেছিলেন যে আপনি কোন একজন দারোয়ান বা কারো কাছ থেকে শুনেছিলেন।
জি, আমার সিনিয়র একটা স্টাফের কাছ থেকে, আমাদের অফিসে, নাম হচ্ছে জনাব সালাম, আমার অফিসেই চাকরি করে, ওনার কাছ থেকে শুনেছিলাম। তো ওনার কাছ থেকে ঘটনাটা হচ্ছে এমন যে আজকে থেকে আরো 30 বছর আগে ওনাদের ওইখানে ওনাদের বরিশাল পিরোজপুরের ঘটনা, এটা আরো 30 বছর আগের। তো ওখানে তখন একটা মাটি কাটার যে মানে মাটি কাটতো দুইজনে, দুইজন বন্ধু বা পার্টনার ছিল এমন, একজন হচ্ছে রহমান আর একজন হচ্ছে আপনার সবুজ। তো সবুজ হচ্ছে মানে পার্টনার বলতে মালিক টাইপের, যে আর রহমান আর কি এর সাথে ডেইলি কাজ করতো। তো একদিন রহমান মানে সবুজ রহমানকে বলে দিল যে আগামীকাল সকালে যেখানে আমরা মাটি কাটছি তো ওইখানে আমরা আবার মানে কালকে সকাল ফজর মানে ফজর আজানের সাথে সাথে যাব, যে যতটুকু পারি আজ মানে কালকের মধ্যে অনেকটুকু কাজ আগায় নিতে হবে, তো রহমান তুমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বা। তো রহমান সেই অনুযায়ী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। তো হঠাৎ করে রহমান মানে রহমান একটা আওয়াজ পেল যে তার মালিক ডাকছে, সবুজ ডাকছে তাকে যে এই রহমান, এই রহমান উঠছো না কেন, আজান দিয়ে দিচ্ছে, তুমি উঠো তাড়াতাড়ি, কাজে যেতে হবে, কাজগুলো তো সারতে হবে, না সারলে তো ইয়ে হবে না। তো রহমান মানে মালিকের কণ্ঠ নিশ্চিত হওয়ার সাথে সাথে উঠে যায়। উঠে গিয়ে ওর যেই মাটি কাটার যেগুলো দরকার ছিল, যেই কোদাল বলা হোক বা খন্তা বলা হোক ওই ওই ভাষায়, তো সে ওগুলো নিয়ে বের হয়ে যায়। তো বের হওয়ার পর তো সবুজ আর রহমান কথা বলতে বলতে তাদের কাজের জায়গায় চলে যায়। তো কাজের জায়গায় যাওয়ার পরে দেখা যায় যে রহমান মাটি কেটে দিচ্ছে আর যে সবুজ যে মালিক আর কি সে তুলে নিচ্ছে মাটিগুলা, তুলে যে বাঁধ দেওয়া হয় বাঁধের ওইখানে দিচ্ছে মাটিগুলা। তো একের মানে এরকম করতে করতে রহমান একটা সময় দেখলো যে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ঘন্টার ঘন্টা দেড়েক হয়ে যাচ্ছে। তো এখনো যেহেতু ফজরের নামাজের পর পর তাহলে এখন সকাল হয়ে যাওয়ার কথা, তো এখনো সকাল হচ্ছে না, তারপর মাটি কেটেই যাচ্ছে আর এত বড় বড় করে মাটির চাকগুলা কাটতেছে, সেটা তার সবুজ মানে সাথে সাথে সরাই নিয়ে বাঁধের ওইখানে দিয়ে দিচ্ছে। তো ওর একটু মানে কেমন যেন সন্দেহ হলো। তারপরে কিছুক্ষণ পর আর কেউ টোটালি শিওর হয়ে গেল আসলে এটা তার মালিক সবুজ কখনোই হতে পারে না। তো শিওর হওয়ার পর রহমান অপেক্ষা করছিল যে এখন কিভাবে ওর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার হয়তোবা যেই যে রূপ ধরে আসছিল সবুজ সে আবার অপেক্ষা করছিল যে কিভাবে ওকে এখন মানে অ্যাটাক করা যায়। তো হয়তোবা রহমানের হাতে যেই কোদাল ছিল, লোহার কিছু ছিল দেখেই হয়তোবা সবুজ নামে সেই শয়তান বা জিন যেটাই বলা হোক তাকে অ্যাটাক করতে পারেনি। তো এরপর রহমান কাটতে কাটতে এক পর্যায়ে বুঝে গেছে আর কি, মানে কাটছে, তারপর রহমান ওয়েট করছিল যে মাটি কাটার কাটতে মানে মাটিগুলো সরাতে সরাতে কোনোভাবে যদি সবুজকে একটু দুর্বল করা যায় তাহলে সবুজের উপর সে আর কি কোনো একটা অ্যাটাক করবে। তো এরকম কিছুক্ষণ করার পর রহমান চালাকি করে মাটির মানে খণ্ডটা একটু বড় একটা খণ্ড কেটে ফেলে। তো ওই সময় যখন সবুজ মাটির খণ্ডটা তুলতে যাবে মানে মাটিটা কাটার সাথে সাথেই ফেলে দেয় আর কি নিচে, যে এখন যদি সবুজের উঠাতে হয় তাহলে বসে উঠাতে হবে। তো সবুজ যখনই উঠাইতে গেল তো রহমান তাকে ওইখানে তার পিঠ বরাবর পিঠের উপরেই একটা মানে কোদাল দিয়ে কোপ দিল। কোপ দিয়ে রহমান দ্রুত তার বাসার দিকে এসে তার বাসার উঠোনের কাছে আর কি মানে সেন্সলেস হয়ে যায়। পরে সকালে আসলে যখনই সকাল মানে সকালটা হয় ফজরের সময় ফজরের সময় সবুজ মানে যেই মালিক আসলে সেই অরিজিনাল মালিকটা আসে, আসার পর রহমানকে ডাকে, রহমানকে ডাকার পর রহমান সবুজকে সবকিছু বলে যে এরকম এরকম গত রাতের ঘটনাটা এরকম এরকম হয়েছে, মানে আপনি এসেছিলেন। তো তারপর সবুজ সবকিছু শুনে মানে দেখতে যায় যে জায়গাটা আসলে কি হয়েছে। তো জায়গাটা যাওয়ার পর দেখা যায় কি যে মাটিকাটা ঠিকই হয়েছে, কিন্তু ওই যেই স্পটে রহমান যেই মানুষটাকে মানে সবুজ ভেবে যাকে কোপ দিয়েছিল সেখানে একটা কাক পাওয়া যায়, যার কাকটার পেটের মাঝখানে কোপটা থাকে, আর মানে কাকটা দুই ভাগ হয়ে পড়ে থাকতে দেখা যায়। এই ছিল রাসেল ভাই ঘটনাটা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট বিরতি নিতে হবে। তার আগে বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিই আমাদেরকে শহীদ চট্টগ্রাম থেকে SMS করেছেন, তারা তিন ভাই একসাথে ভূত এফএম শুনছেন। নাভিদ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আফরোজ, এছাড়া আমাদেরকে জে এফ ফাতেমা SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রাফুন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নয়ন গাজীপুর থেকে, এছাড়া আমাদেরকে মাসুদ নাটোর থেকে SMS করেছেন, SMS করেছেন তানভীর কুমিল্লা থেকে, অনিক চাকমা আমাদের SMS করেছেন, তারা চারজন মিলে ভূত এফএম শুনছেন। শাহিন আমাদেরকে SMS করছেন, আচ্ছা শাহিন শাহ আমাদের SMS করছেন, SMS আচ্ছা তিনি বলছেন যে লাশ রিলেটেড তার কিছু স্টোরি আছে। আমি তো বললামই যে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন, bhutafm@radio40.fm এই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাটি লিখে ফেলুন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, তারপর সেটা পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে ইমেইলের মাধ্যমে। ব্যাস, যদি আপনার ঘটনাটি ভালো হয় ডেফিনেটলি আপনি কল পাবেন। আমাদেরকে আরফাত মোহাম্মদ আমাদের SMS করেছেন, SMS করেছেন মামুদ, SMS করেছেন রাব্বি রাজশাহী থেকে, পাপ্পু আমাদের খিলক্ষেত থেকে SMS করেছেন আমাদেরকে, আচ্ছা মামুন ঢাকা কলেজ থেকে SMS করেছেন আমাদেরকে, পাঁচজন একটা রুমের ভেতর তারা লাইট অফ করে ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও SMS করছেন রতন এবং তমা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি বলেছি যে অনেকেই চেষ্টা করেন স্টুডিওতে আসতে, তারপরেও সবার পক্ষে সম্ভব হয় না, অনেকে ঘটনা লিখে পাঠান, অনেকে পাঠান অডিও ক্লিপ। তো আমরা সেরকম একটা ক্লিপ শুনবো ঠিক আমাদের বিজ্ঞাপন বিরতির পরপরই, এবং তারপরে আবারও ফিরে আসবো। তো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi. Mat FM, haunted by Airtel.
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান ভুঁইয়া, আমি ঢাকা মেডিকেল কলেজের একজন স্টাফ। আমি দীর্ঘদিন যাবত ঢাকা মেডিকেলে কর্মরত আছি। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো অ্যানাটমি অর্থে হচ্ছে অ্যাকচুয়ালি কীট পতঙ্গ, যেখানে সাধারণত তিনটা ভাগ আছে, একটা ডিসেকশন, একটা মিউজিয়াম আর একটা হচ্ছে হিস্টোলজি ল্যাব। তো ডিসেকশন যেটা, সেটাতে সাধারণত আপনার মানুষের মরা দেহ, যেটা স্টুডেন্টরা কাটাছিড়া করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা কাটাছিড়া করে বিভিন্ন কিছু দেখে, কাজ টাজ করে। আর মিউজিয়াম হচ্ছে ওইখানে দেখা গেল যে বিকলাঙ্গ অনেক শিশু জন্ম নেয়, অনেক ধরনের সমস্যা থাকে, তো ওইগুলো সাজানো থাকে আর কি, মানুষের হাত, কাটা হাত, পা, তারপরে বিভিন্ন কিছু। তো যাই হোক, অ্যানাটমি ডিপার্টমেন্টে সাধারণত আমি আছি বিধায় অনেকদিন যাবতই দেখতে পাইতেছি বা জানি, সবাই জানে। এখানে একটা প্রফ পরীক্ষা হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যেটা এটা হচ্ছে জানুয়ারি এবং জুলাইতে। আজকের প্রোগ্রামটা যেহেতু অ্যাকচুয়ালি ভূত FM, তো ভূতের গল্প, আমি আসলে আমার জীবনে একটা গল্প আছে, এটা কখনো কারোর সাথে শেয়ার করি নাই, যেহেতু আজকে জানতে যাচ্ছেন তো আপনাদেরকে বলি। তো গল্পটা হচ্ছে জুলাই মাস বরাবরের মতোই প্রফ পরীক্ষা পরদিন সকালবেলা। তো আমরা সাধারণত যেহেতু আমি ডিপার্টমেন্টের মোটামুটি একটা দায়িত্বে কাজ করি, তো আমাদের আগের দিন বা পরদিন সকালবেলায় সবকিছু রেডি থাকতে হয়। তো আমরা সকালবেলা সম্ভব হয় না বিদায় আগের দিন ঠিক করে রাখি সব। পরীক্ষার আগের দিন আমি একবার ভুল করলাম যে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে মারতে ঠিক 12:30 একটা বেজে যায় রাত। তো আমার হঠাৎ খেয়াল হয় যে পরদিন সকালবেলা পরীক্ষা, তো এখনো তো ঠিক করলাম না কি করলাম, সকালবেলা তো ম্যাডামের ঝাড়ি খাইতে হবে। ঠিক সেই সময় সবকিছু বাদ দিয়ে রওনা দিলাম ডিপার্টমেন্টে যাব পরীক্ষার সব ইনস্ট্রুমেন্ট ঠিক করার জন্য। তো যাইতেছি, আমাদের ডিপার্টমেন্টে যাওয়ার পথটাই হচ্ছে মর্গ দিয়ে, তো মর্গ ক্রস করে ডিপার্টমেন্টে যাইতে হয়। তো কত একটা সো একটা হবে টাইম, যাইতেছি হঠাৎ, আসলে এই কথা বলতে গেলে শরীরের পশম সবগুলো অটোমেটিক্যালি দাঁড়ায় যায়, অনেক ভয়ের ব্যাপার। তো আমার কাছে ভয়ঙ্কর লাগতেছে অবশ্য, এখনো বলতে গেলেই কেমন মনে হয়, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যাইতেছি মর্গ ক্রস করে ডিপার্টমেন্ট এবং মর্গের মাঝামাঝি, হঠাৎ সামনে একটা ম্যানহোল, কোথা থেকে আসলো সকালবেলাও আসছি, ম্যানহোল দেখি নাই, এত রাতে একা আশেপাশেও কেউ নাই, হঠাৎ ভয় পেয়ে গেলাম যে এখন ম্যানহোল কোথেকে আসলো। তো চিন্তা করতেছি ম্যানহোল সামনের দিকে যাব, আচ্ছা ক্রস করে যাই। তো বাম পাশে ক্রস করতে যাই, তখন হঠাৎ আরেকটা ম্যানহোল, তখন চিন্তা করলাম একটু ভয় লাগতেছে যে কি ব্যাপার, ম্যানহোল একটা দেখলাম মাত্র, আবার বাম পাশে যাবো তো আরেকটা ম্যানহোল, তখন আবার ডান দিকে যাই। তো ডান দিকে একটা দশতলা বিল্ডিং, চিন্তা করলাম আসলে দুইটা ম্যানহোল এগুলো টপকায় যাওয়ার চেয়ে তার ম্যানহোল, এত রাতে ভয় লাগতেছে, তখন চিন্তা করলাম হয়তো দশতলা বিল্ডিং টা টপকায় যাওয়া হয়তো অনেক বেশি সহজ হবে ম্যানহোলের চাইতে, কি করব। তখন ভাবলাম আজকে মনে হয় যাওয়া হবে না, ভয় পাইতেছি, ঠিক আছে ঝাড়ি খাইলে খাবো সকালবেলায় যাবো। পিছন দিকে ফিরতে যাই, তখন আরেকটা ম্যানহোল পিছনে, তো যাওয়ার কোনো রাস্তা নাই, তো একা এত রাতে ভয় কাঁপতে থাকি কি করব। হঠাৎ ম্যানহোলের মধ্যে কি নড়াচড়া করতেছে, তো করতে করতে সবগুলো ম্যানহোল আমার দিকে আসতেছে, কাছায় আসতেছে, আর একটা করে হাত প্রত্যেকটার মধ্যে, হাতগুলো এরকম যে হাতের মধ্যে আসলে কঙ্কাল, তো কঙ্কালই আপনারা সবাই হয়তো চিনেন, এরকমই পচা গলা মাংস কঙ্কালের মধ্যে হালকা আছে, খোসা পড়তেছে এরকম, আর এগুলো নড়াচড়া করতেছে, আমাকে ধরতে চাইতেছে আমার মনে হইতেছে এরকম। তো আমি চিন্তা করতেছিলাম কি করা যায়, ভয় পাইতেছি, কেউ বলার সাহস পাইতেছি না, আশেপাশে কেউ নেই, চিৎকার করলে লাভ হবে না, তো মনে একটু সাহস জোগানোর চেষ্টা করি কিন্তু কাজ হয় না। হঠাৎ একটা ম্যানহোল আমার সামনে চলে আসে, আর একটা হাত আমার পা চেপে ধরে, তো সাধারণত হাতটা যখন চেপে ধরে তখন বুঝতে পারি যে আসলে মানুষের সাধারণ হাত হইলে একরকম, এটা ঠান্ডাও না গরমও না, কেমন একটা অনুভূতি, খুব ভয়ঙ্কর। তো হঠাৎ টান দিয়ে আমাকে ম্যানহোলের মধ্যে ফেলে দেয়, তারপর আমি সেন্সলেস হয়ে যাই, বুঝতে পারি না কিছু আর। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই যে আমি অ্যানাটমির রিসেকশনে, যেখানে সাধারণত একটা বেডে শুয়ে আছি, যে বেডটাতে মরা লাশ কাটা হয়, স্টুডেন্টরা কাইটা ড্রেসিং করে বা ই করে আপনার ডিসেকশন করে শিখে, তো আমি ওইটাতে শুয়ে আছি, অনেক ভয় পাইতেছি কি ব্যাপার আমি এখানে কেন। সেই সময় দেখলাম আমার হাত পা বাঁধা, আমি নড়াচড়া করতে পারতেছি না, চিৎকার করতেছি, আমার ভেতর থেকে কথা বের হইতেছে না, কোনো শব্দ হইতে পারতেছে না। তো পাশে মালিক চাচা দেখলাম ছুরি কাচি সবকিছু, যেগুলো সাধারণত ওই মরা লাশের জন্য নিয়ে আসে ড্রেসিং করার জন্য, ডিসেকশন করার জন্য স্টুডেন্টদেরকে দেয়, সেটা আমাকে দিল, আমার এখানে পাশে না রাখলো বেডের মধ্যে। তো বেডের মধ্যে রাখছে, রাখার পরে উনি চলে গেল, চলে যাওয়ার পরে আমাদের ডিপার্টমেন্টের পুরনো যে ম্যাডাম সাবিহা ম্যাডাম ছিল, সেই ম্যাডাম আসলো, ম্যাডামকে চিনতে পারি কিন্তু ম্যাডাম ঠিক আছে, বাট একটু অদ্ভুত টাইপের মনে হইতেছে, বাট ম্যাডাম কিন্তু চেহারা মিল আছে পুরোপুরি না, বুঝতেছি যে সাবিহা ম্যাডাম। তো উনি কাছে আসলো, আসার পরে আশেপাশে স্টুডেন্ট আসতেছে, তো স্টুডেন্ট সবাই অ্যাপ্রন পরা, বাট আসলে এরা স্টুডেন্ট না, আমি তখন বুঝতে পারছি যে আসলে মানুষ না, অদ্ভুত, কারো চোখ দুইটা, কারো তিনটা বা কারো একটাই চোখ আমাদের দশটা চোখের সমান, অনেক বড় টাইপের চোখ। তো আমি খুব ভয়ে কাঁপতে থাকি কি করব। আমি চিৎকার করতেছি, আমার কথা কেউ শুনতেছে না, তো সব জানলা দিয়ে দরজা বিভিন্নভাবে টপকায়, বিভিন্নভাবে আসতেছে এরা, এরা যেভাবে আসতেছে সাধারণত আমাদের মতো মানুষ আসতে পারবে না, ভূত আসতেছে মনে, তখন বুঝলাম যে এরা আসলে ভূত। সবাই আমার পাশে এসে দাঁড়াইলো চারোদিকে, যেভাবে স্টুডেন্টরা সাধারণত একটা মরা বডি বা কঙ্কালের পাশে দাঁড়ায়। তো হঠাৎ এই সময় ম্যাডাম আসলো, আমাদের ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট শামিমারা ম্যাডাম, ওনাকে চিনলাম যে উনি এসা সাবিয়া ম্যাডামকে বলতেছে কি ক্লাস করাও, স্টুডেন্টরা তো ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারে না, ভালোভাবে ক্লাস নিবা, ভালোভাবে শিখাবা। তো ম্যাডাম মাথা নিচু করে ঠিক আছে বলে দেখি, কিন্তু আমি যে তার ডিপার্টমেন্টের একজন স্টাফ সেটা তার খেয়াল নাই, মানে সে এটা বুঝতেছে না, আমি চিৎকার করতেছি আমার কথা শুনতেছে না, মানে আমাকে একজন নর্মাল একটা ডেড বডি মনে করতেছে সবাই, ম্যাডামও সেদিকে কোনো ই করলো না, চলে গেল। পরে এই সময় সাবিয়া ম্যাডাম বললো ঠিক আছে তোমরা সবাই আজকে তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে আমাদের এখানে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা মানুষ, আমরা তো আসলে কেউ মানুষ, আমরা সবাই ভূত, ভূতের মানুষের মধ্যে তেমন কোনো তফাত নাই, শুধু একটাই তফাত, মানুষের ভিতরে চারটা প্রকোষ্ঠ থাকে আর ভূতদের একটা বেশি, যেটাতে শুধুই ভালোবাসা থাকে। তো ঠিক আছে ভালোবাসা থাকে, আজকে তোমাদেরকে আমরা মানুষ শিখাবো, মানুষরা তো অনেক নিষ্ঠুর, তো আমরা তো মানুষের মধ্যে তো নিষ্ঠুর না, আমরা সেরকম কিছু, তাই আমরা ভূত কখনো কেটে দেখাবো না, আমরা একটা মানুষকে দেখাবো। তো ঠিক আছে, মালিক চাচাকে ডাকলো, ইনস্ট্রুমেন্ট গুলা বুঝাই দিল, দেওয়ার পরে সে বললো আজকে আমরা হাত হাত ই করব, ডিসেকশন করব, হাতের আর্টারি ভেইন নার্ভ টার্ভ সবকিছু দেখাবো এগুলার কি। তারপরে সে আমার হাতটা টেনে নিয়ে ড্রেসিং করতে থাকে, ডিসেকশন করে হাতটা কাটে, তখন আমি আর বুঝতে পারি না। তারপর যখন আমার হাতটা ড্রেসিং করে আমি সেন্সলেস হয়ে যাই, তো হঠাৎ আমি যখন আবার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি অ্যানাটমির ইসেতে শোয়া, বারান্দায় শোয়া, মানে আমাদের মিউজিয়াম আর ডিসিশনের যে বারান্দাটা আছে ওইটার মাঝামাঝি শোয়া, হাতে ব্যান্ডেজ, আশেপাশে আপাতত কেউ নাই, কি ব্যাপার আমি এখানে শোয়া, হাতে ব্যান্ডেজ কেন, তখন কিছু মনে থাকে না। তো আমার তখন ওই কথাটা কল্পনা হয় যে আমি এরকম কিছু দেখছি বা এরকম কিছু হয়েছিল, ওই পর্যন্ত মনে আছে। তারপরে আমি লজ্জায় ঘটনাটা কাউকে বলি না, সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার হাতে ব্যান্ডেজ কেন, এসে আমি সবাইকে বলি যে আসলে ছিনতাইকারী করছে, ছিনতাইকারী ধরছিল তাই কূপ দিছিল কেটে গেছে। লজ্জায় কাউকে বলি না, কারণ সবাই আমাকে ভালো দেখছে, এখন যদি উল্টা পাল্টা কিছু সবাই ভাববে উল্টা। আসলে ঘটনাটা যে সত্য কাউকে বুঝাইতে পারতেছি না। তারপর এটা চিন্তা করলাম, তো আপনি যদি হয়তো বিশ্বাস করবেন না ঘটনাটা আসলে আপনি কি ভাবতেছেন আমি জানি না, আপনি দেখতে পারেন এই যে এখন আমার হাতের মধ্যে সেই কাটা দাগটা রয়ে গেছে, এই যে দেখেন এখানে এই থেকে এই পর্যন্ত কি অবস্থা ঘুরছে। আসলে কল্পনা যে এত বড় বাস্তব হয়ে যায় এটা মানে অকল্পনীয়। আমাকে দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতেন, হয়তো শুনলে অনেকে অবিশ্বাস করতে পারে, কিন্তু আমি নিজেই ভয় পাই, নিজে লজ্জাও পাই ভয়ও পাই যে কি হইল। তারপর থেকে আমি আর কখনো ওই ডিপার্টমেন্টে রাতের বেলা যাই না, কখনোই যাই না, এখনো পর্যন্ত যাই না। আমার কাজ এখন যা হবে সব দিনে, যে বাঁচি আর মরি, চাকরি থাক বা না থাক, জীবন থাক এই দিনের বেলা। এটা হচ্ছে আমার জীবনের মানে বাস্তব ঘটনা যেটা আমি নিজেই প্রমাণ। তো আরেকটা ঘটনা আছে যেটা বলতে গেলে অ্যাকচুয়ালি যদিও আমার নিজের না, তারপরে যেহেতু ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্টের অনেক ইতিহাস অনেকে জানে, তো আমিও এসে শুনছি যদিও নিজের চোখে দেখি নাই। তো আমাদের হিস্টোলজি যে ল্যাবটা প্রথমে আপনাদেরকে বলছিলাম যে ল্যাব আর একটা ভাগ আছে ডিপার্টমেন্টের, তো সেই ল্যাবে সাধারণত স্লাইডের কাজ হয়, যেখানে ছোট ছোট টিস্যু কালেক্ট করে, এখানে অনেক ধরনের টিস্যু থাকে যেটা স্লাইডে সংগ্রহ করে। তো টিস্যুগুলা এর মধ্যে অনেক কিছু আছে, যেমন লিভার আছে, কিডনি আছে, স্টোমাক আছে, টোটালি মানুষের শরীরের বিভিন্ন কিছুই, বোনস থেকে হাড্ডি থেকে শুরু করে সবকিছুই। তো ওইগুলা স্লাইডে ই করে কভার স্লিপ দিয়ে আটকে আমরা মাইক্রোস্কোপে দেখতে হয়, মাইক্রোস্কোপ অণুবীক্ষণ যন্ত্র আপনারা সবাই চিনেন, সেটাতে দেখতে হয়। তো আমাদের এখানে এক চাচা কাজ করত, তো কাজ করত সবসময় সে কাজ করত রুমের মধ্যে দেখাশোনা করত। তো একটা স্লাইড এক কর্নারের মধ্যে পড়া, তো সে সবসময় স্লাইডটা দেখছে, অনেক সময় ওটাই দেখেছে কিন্তু হাতের সাথে আসে না, তার কাছে অনেক ওয়েট মনে হয়েছে বা আসতে চান এরকম কিছু মনে হয়েছে। তো সবসময় সে যায় এটাকে নিয়ে আসতে চায় কিন্তু হয় না, তো হয় না, এভাবে ট্রাই করতে থাকে স্লাইড। যে জিনিসটা আসলে অনেকে হয়তো স্লাইড সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই যে স্লাইড জিনিসটা কি, তো স্লাইড হচ্ছে সাধারণত এগুলা সাইন্টিফিক ল্যাবে থাকে, অণুবীক্ষণ যন্ত্র যেহেতু এটার তো কোনো না কোনো কাজ আছে। অণুবীক্ষণ যন্ত্রে দেখতে হলে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ছোট একটা কাঁচের টুকরা, সেটার ভিতরে ছোট টিস্যু, মানুষের যেমন আপনার চামড়া হইতে পারে, চোখের কোনো অংশ হইতে পারে বা হাড্ডি হইতে পারে, সেটা ছোট অংশ, ওইটাকে মানে স্টেইনিং করা হয়, মানে এটাকে বিভিন্ন প্রক্রিয়াধীন করে তারপরে মাইক্রোস্কোপে দেখার উপযোগী করতে হয়। অনেক কালার ইউজ করে এটার মধ্যে, যেমন লাল আছে বা ব্লু হইতে পারে, নীল এরকম হইতে পারে। তো সেটা দেওয়ার পরে তারপরে ওইটা একটা ছোট আরেকটা অংশ আছে সেটাকে কভার স্লিপ বলা হয়, ওই কাঁচের টুকরোটার উপরে টিস্যুটা দেওয়ার পরে তারপর কভার স্লিপ দিয়ে আটকানো হয়। তো আটকানোর পরে ওইটা গাম থাকে, ওইটা অ্যাড হয়ে যায়, পরে এটা মাইক্রোস্কোপে অনেক সুন্দরভাবে দেখা যায়। যেহেতু মাইক্রোস্কোপের কাজ হচ্ছে ছোট জিনিসকে বড় দেখানো, তো ছোট সেলটা হইলো এটাকে অনেক বড় এবং কি ভিতরে কি আছে টোটালি সব দেখা যায়। তো যাই হোক, চাচা সেটাকে একদিন, যেহেতু উঠাইতে পারতেছে না, ওইটা নিয়ে কখনো ফোর্স করে নেই, তো হঠাৎ আরেকদিন কি মনে করে এটা থেকে উঠাইতে গেল কিন্তু পারতেছে না, পারতেছে না কেন, তখন তার রাগ উঠলো যে আমি কেন পারতেছি না, আজকে এটা উঠাবো। তো সে জোরপূর্বক এটাকে উঠায়, উঠে তারপর সে চিন্তা এটাকে পরিষ্কার করে, তারপর মাইক্রোস্কোপে দেখার জন্য এটাকে ই করে, সেট করে। তারপর সে মাইক্রোস্কোপে চোখ দেয়, চোখ দিয়ে যখন দেখতেন তখন দেখে ভিতর গিয়ে একটা নড়াচড়া করতেছে, টিস্যু তো নড়াচড়া করার কথা না যেহেতু এটা অনেক আগে মৃত, এটাকে অনেক ই করার পরে এসিডের ইতে মারা গেছে। তো নড়াচড়া করতে থাকে, এটা ধীরে ধীরে অনেক বড় হইতে থাকে, বড় হয়ে এক পর্যায়ে এটা কভার স্লিপ ফাইটা, তারপরে আইপিস দিয়ে, যেটা মাইক্রোস্কোপের সাধারণত চোখের কাছে থাকে ওই অংশটাকে আইপিস বলা হয়, তো আইপিস ভেদ করে এটা তার চোখের ভিতরে চলে আসে, চলে আসে তারপর চোখ ভেদ করে আবার সাইড দিয়ে বের হয়ে যায়, ছোট একটা ফুটো হয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে সে তখন থেকেই মানে একটু অন্যমনা হয়ে যায়, নর্মাল মানুষের যে একটা সেন্স থাকে সেরকমটা তার ভিতরে থাকে না, তো হঠাৎ সে আনমনা হয়ে যায়, সে বুঝতে পারে না আসলে কি হইলো, এরকম তো হওয়ার কথা না। তো যেহেতু তার চাকরি শেষ পর্যায়ে ছিল তখন সে চিন্তা করতে, চাকরি করবো না, এখানে যেহেতু এরকম হইলো জীবন থাকতে চলে যায়, হয়তো একদিন জীবন চলে যেতে পারে, সেও কাউকে লজ্জা এটা বলে না, পরে সে চাকরি থেকে রিটায়ার নিয়ে চলে যায়। যাই হোক, চলে যাওয়ার পরে তো এই হচ্ছে আর কি তার কাহিনীটা। আসলে এটা যদিও বাস্তব কাহিনী, আমি নিজের চোখে দেখি নাই, সবাই জানে সাধারণত ডিপার্টমেন্টের, তো চাচা কাউকে লজ্জায় বলে নাই, কিন্তু সে চিন্তা করলো এখন তো চলে যাবো আর সমস্যা নাই, তো ঠিক আছে যাওয়ার আগে অন্তত একজনকে বলে যাই যেন পরবর্তীতে তারা একটু সাবধানতা অবলম্বন করে। তো সে যখন যায় তখন ডিপার্টমেন্টের সবাইকে বলে যায় যে আসলে এরকম কিছু একটা আমার জীবনে হয়েছে, আমি সেই কারণে অ্যাকচুয়ালি চলে যাচ্ছি, কাউকে বলতে পারতেছি না, তো তোমরা একটু সাবধান ইটি করো, তখন সে বলে যায়। তো সেই থেকে কথাটা সাধারণত ছড়ায় যায়। এই
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। একটু একটা একটা ফাইল শুনছিলাম, অডিও ক্লিপ শুনছিলাম, যেটা সংগ্রহ করেছে আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ। এবং এখন আবারও চলে আসবো আমাদের ঘটনায়, এবং আমাদের সঙ্গে আজকে যে অতিথিরা আছে তাদের কাছ থেকে আমরা ঘটনা শুনবো। তার আগে বেশ কিছু এস এম এস অলরেডি আমার কাছে চলে এসছে, সেই এস এম এস গুলো পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে এস এম এস করছেন এই মুহূর্তে জাহিদ, এবং আমাদেরকে এস এম এস করছেন শুভ জুবায়েদ, আমাদেরকে এস এম এস করছেন এছাড়াও দেখতে পাচ্ছি অর্ণব, এবং তিনি বলছেন যে ভূত এফ এম মেন্স এন্টারটেইনমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদেরকে পাপড়ি এস এম এস করেছেন ভূতের গলি থেকে, এস এম এস করেছেন শোভন মিরপুর এক থেকে, কণিকা আমাদের এস এম এস করেছেন, এছাড়াও হৃদয় উত্তরা থেকে আমাদের এস এম এস করেছেন, নিহাদ আমাদের এস এম এস করেছেন, মেডিকেল স্টোরিগুলো সবসময় অসম হয় সেটা তিনি লিখেছেন, তাসিন খান আমাদের এস এম এস করেছেন। আপনাদের যদি সত্যি মানে এরকম ঘটনা ভালো লাগে, তাহলে যারা এইসব ধরনের ঘটনাগুলো জানেন বা এক্সপিরিয়েন্স করেছেন, তাদেরকে আপনারা উৎসাহিত করতে পারেন আমাদের ব্যাপারে, তারা এসে সরাসরি আমাদের এখানে কিন্তু শেয়ার করতে পারেন তাদের ঘটনাগুলো। এছাড়া আমাদেরকে ন্যান্সি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ব্র্যান্ড বস, এছাড়াও রবিন আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন নাহিদ নীলক্ষেত থেকে, এবং নীলক্ষেত ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইকবাল আমাদেরকে এস এম এস করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন, তিনি বলছেন যে ঘটনাটা অস্থির ছিল। ওকে, ইমরোজ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মামুন, এস এম এস করেছেন জান্নাত, লিখেছেন আই লাভ ভূত এফ এম। সিয়াম আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রাব্বি, এছাড়াও আমাদেরকে মামুন এস এম এস করেছেন, এস এম এস করেছেন মৃত্তিকা খুলনা থেকে, শান্ত আমাদের এস এম এস করেছেন গাবতলি থেকে, এছাড়াও খালিদ আমাদের এস এম এস করেছেন খিলক্ষেত থেকে, এছাড়াও সোনিয়া কুমিল্লা থেকে এস এম এস করেছেন, মুমু আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন মুন্না সাকিব সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সবসময় যে ঘটনা আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে তার কোনো মানে নেই, আপনি অন্য কারো ঘটনাও কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিতে পারেন, কারো কাছ থেকে শোনা ঘটনা, সেটা আপনার রিলেটিভ হতে পারে, আপনার ফ্রেন্ডস হতে পারে, আপনার পরিচিত কেউ হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন। অনেকেই বলছেন ঘটনা পাঠাতে চাই, কিভাবে পাঠাবো, কিভাবে লিখবো। আপনারা কিন্তু বাংলায় ঘটনা লিখতে পারেন, ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করে আপনারা কিন্তু চমৎকারভাবে ঘটনাটি লিখে দিতে পারেন। এছাড়াও আপনারা বাংলাতে লিখতে পারলে তো খুবই ভালো, বাংলাতেও লিখতে পারেন, এবং সেটা আপনি সেই ফাইলটি, ওয়ার্ড ফাইলটি আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে আমাদের ইমেইলের মাধ্যমে। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে, তারও পরে একবার স্মরণ করে দিই, ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFOORTI ডট এফ এম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে ঘড়িতে সময় দেখতে পাচ্ছি 1:06, এবং আনফর্চুনেটলি যদি আজকের এই এপিসোডটিকেও মিস করে ফেলেন তাহলে আবারও শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকে শুনতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে ভূত এফ এম টিউনটি আপনার কলার টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান, যেটা এখন আমরা প্লে করছি এই টিউনটি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই টিউনটির কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড ইজ 92125। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে আপনি কোড অ্যাড্রেস কোড নাম্বারটি লিখুন, উইচ ইজ 92125, এবং এস এম এস টি সেন্ড করে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যেতে চাই, এবং আমাদের সঙ্গে আজকে আবারও একটা ঘটনা বাকি ছিল, সেই ঘটনার জন্য আবারও আরিফিন আমাদের সাথে জয়েন করেছেন। আরিফিনের কাছে আমরা চলে যাব এবং তার সেই শেষ ঘটনাটি আমরা শুনব।
থ্যাংক ইউ রাসেল ভাই। হাই লিসনার্স, দিস ইজ আরিফিন। আজকে আমি ছোট একটি ঘটনা বলবো, তার আগে একটু ছোট করে বলে নিতে চাচ্ছি যে অনেক সময় ছোটখাটো অনেক ঘটনার দ্বারা আমরা অনেক অবসেসড হয়ে যাই। যেমন লাস্ট টাইম যখন ভূত এফ এম থেকে কাহিনী বলে আমি যখন নেমে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে, এখানে 3-4 ফ্লোর খুব অন্ধকার থাকে সিঁড়িতে, তো অনেকে অনেক ধরনের কথা বলতো এর আগে যে বুকে একটু চাপচাপ লাগে, একটু অন্যরকম ফিল হয়। তো লাস্ট যেটা হলো, লাস্ট যেদিন আমি নেমে যাচ্ছিলাম 2টার দিকে, আমি এই অন্ধকারের মধ্যেই নেমে যেতে যেতে আমার একটু ভয় ভয় লাগছিল সিঁড়িতে, বেশ ভালো ভয় লাগছিল। 4টা ফ্লোর পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। একদম নিচের দিকে গিয়ে দেখলাম যে নিচে একজন দারোয়ান থাকেন, গার্ড থাকেন, ওনাকে আমি সিঁড়ি দিয়ে দেখলাম, জাস্ট উঁকি দিয়ে দেখলাম যে উনি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। ওনাকে দেখে আমার বেশ তখন সাহস ফিরে আসে, আমি তাড়াতাড়ি হাঁটতে থাকি। তো যখন থার্ড ফ্লোর থেকে ওনাকে দেখলাম নিচে গিয়ে, যখন আমি গ্লাস ডোর খুলে বের হব, বের হয়ে দেখি উনি ঘুমাচ্ছেন বাইরে। তো আমি
আমারও তাকে দেখলেন,
রাইট? তো আমি নিজেকে জাস্ট এটাই বুঝাই যে এটা আমার জাস্ট ব্রেইনের তৈরি করা একটা, আমার মুক্তির একটা পথ ছিল। তো ওটা দেখে আমার সাহস ফিরে আসে। তো এরপরে আমি গাড়িতে উঠি, গাড়ি স্টার্ট দিই, কখনো এরকম হয় না আমার গাড়ি সবকিছু ওকে, 2003 মডেল, গাড়ি স্টার্ট দিই, গাড়ি স্টার্ট হচ্ছে না। তো গাড়ি স্টার্ট হচ্ছে না হচ্ছে না, অনেকক্ষণ ওয়েট করি, দারোয়ান এসে তারপর পাশে দাঁড়ায়, বেশ সময় নিয়ে ধীরে সুস্থে স্টার্ট করে আমি আবার গাড়ি চেক করি, সবকিছু ঠিক ছিল। তো এরপরে যাই হোক, অনেক দেরি হয় আমার এখান থেকে লিভ করতে। তো এটা এই জন্য বললাম যে অনেক সময় এত অবসেসড হয়ে যাই আমরা ছোটখাটো বিষয়গুলা, বা ব্রেইনও হয়তো তখন আমাদের নিয়ে একটু খেলা করে, যেগুলো সাইকোঅ্যানালিটিক্যালি ব্যাখ্যা করা যায়। তো আজকে আমি যে ছোট্ট কাহিনীটা বলবো, আমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী, যেটার আসলে সেরকম কোন সরাসরি ব্যাখ্যা আমি পাইনি, তৈরি করতে পারিনি। তো ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার নানা বাড়ি কুমিল্লা দৌলতপুর থানা, তার পাশেই হচ্ছে চাপাপুর গ্রাম। আমাদের গ্রামটা হচ্ছে দৌলতপুর গ্রাম। তো অনেকদিন আগে, এটা 97-98 সালের কাহিনী, তো তখন চাপাপুর গ্রামে যে স্থানীয় যে মসজিদটা ছিল, ওই মসজিদে খুব পরহেজগার একজন ইমাম সাহেব ছিলেন, যে কোনো কারণে হোক ওনার নামটা আমার ঠিক মনে নেই। তো 97-98 সালের দিকে উনি মারা যান, এবং মারা যাবার আগে, ঠিক আগে আগে উনি বলে যান যে ওনার পরবর্তীতে যিনি এই মসজিদের ইমাম হবেন, তিনি পাঞ্জাব থেকে আসবেন, এবং একটা লোক আসবেন, উনার জানাজার নামাজ পড়াবেন, পড়ানোর পরে উনাকেই যেন এই মসজিদের ইমামতি করতে দেয়া হয়। এই আবদারটা উনি রেখে উনি মারা যান। যেদিন উনি মারা যান, দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়। গ্রামের মানুষের শোনা কথা, গ্রামের মানুষ বলে যে ওই দিন দুপুরবেলা ঠিক জোহরের আগে আগে একজন ইমাম সাহেব আসেন, এবং এসে উনি দাবি করেন যে উনি অনেক দূর থেকে আসছেন, কোথা থেকে আসছেন কিছুই কেউ জানে না, অনেক দূর থেকে আসছেন, ইমাম সাহেবের ডাকেই এসছেন, এক্স ইমাম সাহেব যিনি ছিলেন, তো উনার জানাজার নামাজটা উনি পড়াবেন। তো যথারীতি উনি সেই জানাজার নামাজ পড়ান, এবং পড়ানোর পর থেকে গ্রামের মানুষ উনাকে আবদার করেন যে আপনি এই মসজিদের ইমামতি করেন, আমাদের ইমাম সাহেব বলে গেছেন এরকম এরকম আপনার ব্যাপারে। তো উনি রাজি হয়ে যান। এখানে একটা বিষয় লক্ষণীয় ছিল যে ওনার কোনো পরিবার ছিল না ওনার সাথে, ওনার চেনা পরিচিত কেউ ছিল না, উনি ম্যাক্সিমাম টাইম উর্দুতে কথা বলতেন, মাঝে মাঝে বাংলায় কথা বলতেন। তো ঘটনা শুরু আরো পরে, আমি যখন আমার গ্রামে বেড়াতে যাই, তখন আমি কলেজে পড়ি, 97-98 সালে গ্রামে বেড়াতে যাই। তো আমার নানার বাড়ির পাশে আরেক নানার বাড়ি, ওই নানার ঘরে আমার সম্পর্কে মামা হয় একজন ছিল, রাশেদ নাম। তো আমরা তুই তুই করে ডাকতাম, প্রায় সমবয়সী ছিলাম, তো মামাও আমাকে মামা বলে ডাকতো, আমিও মামা বলে ডাকতাম। তো বামার কাছ থেকে শুনতে পারি যে ওই ইমাম সাহেব যিনি নতুন এসছেন, ওনার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে। কি রকম ক্ষমতা? উনি প্রায় সময় এরকম ঘটছে ইদানিং যে কেউ মারা যাবার ঠিক আগে আগে উনি ওই জায়গায় পৌঁছে যান, উনার বাড়িতে পৌঁছে যান, বা উনি যেই জায়গায় থাকেন ওখানে পৌঁছে যান, পৌঁছে উনাকে তওবা করান, সুরাটুরা পড়েন, তওবা করান, এবং তারপরে ওখানে অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে ওই লোকটা মারা যায়, এবং ইমাম সাহেব সুরা পড়তে থাকেন, সুরা শেষ করে উঠে চলে আসেন। তো আমি ঘটনাটা শুনে প্রথম উড়িয়ে দিই, জাস্ট হেসে উড়িয়ে দিই।
মানে আপনি বলতে চাচ্ছেন যে কেউ মারা গেলে উনি টের পান যে কেউ মারা যাচ্ছে,
উনি টের পেয়ে যাচ্ছেন এবং আগে আগে ওখানে পৌঁছে যাচ্ছেন। তো এই ঘটনাটা অল্প দুই তিনটা ঘটনা এরকম ঘটার পরে গ্রামবাসী একটু রিভল্ট করে বসে, গ্রামবাসী উনাকে ঠিকভাবে মেনে নিতে পারে না, উনি যখন আসছে তখন গ্রামবাসী একটু প্রতিবাদী হয়ে ওঠে, উনাকে ঢুকতে দেয় না বাসায়। এরপর যেটা হতো, উনিও জিনিসটা টের পেয়ে যান যে উনাকে ঠিক সেভাবে আর অ্যাক্সেসটা দেওয়া হচ্ছে না গ্রামে বাসায়। তো উনি যেটা করতেন, উনি দূরে হয়তো দেখা যাচ্ছে কারো উঠানে বসে সুরা পড়তে থাকেন, এবং বেশ জোরে জোরে সুরা পড়তে থাকেন, এবং ইন দ্য মিন টাইম ওই বাড়িতে বা ওই জায়গায় কেউ একজন মারা যাচ্ছে, ঘটনাটা ঘটতে থাকে। তো এরকম দুই চারটা ঘটনা ঘটার পরে আমি যেবার বেড়াতে যাই, বেড়াতে গিয়ে ঘটনাটা শুনি যে এই এই ব্যাপার, এগুলো ঘটছে। তো মামা আমাকে বলে যে চল আমরা একটু দেখি, একটু খোঁজ নিয়ে দেখি কি করা যায়, একটু দেখি কি হচ্ছে আসলে ব্যাপারগুলো কি। তো এরকম মারা গেছে এরকম একজনের বাড়িতে আমরা যাই, আমাদের সম্পর্কে চাচি হয়, তো চাচা মারা গিয়েছিলেন এরকম উনি এসেছিলেন, এসে এই ঘটনাটা ঘটেছিল। তো চাচির সাথে কথা বলি কি হয়েছিল, কি এই এই পুরো ব্যাপারটা একই। তো চাচি যেটা এক্সট্রা বলে এতটুকু যে চাচি ওই সময় চাচার মাথার কাছেই বসা ছিল, ইমাম সাহেব আসেন, ওনাকে তবা টবা পড়ান। ঠিক ওই সময়টায় ঝিঝি পোকার ডাকের মতো খুব প্রচন্ড ঝিঝি পোকার ডাক হতে থাকে। সন্ধ্যার সময় ছিল, মাগরিবের নামাজের পরপর ইমাম সাহেব ওনাকে তবা টবা করায় উনি দূরে একটা চেয়ারে বসে সুরা পড়ছিলেন। এবং তারপরে ওই চাচার খুব গলা শুকায়, কাঠ হয়ে যায়, পানি খেতে চান, প্রচন্ড পানি খেতে চান, চাচি পানি আনতে যান, পানি এনে দেখেন উনি আর নেই, উনি মারা গেছেন। তো পুরো ঘটনাটা আমরা শুনি, শুনে আমরা চলে আসি ওখান থেকে। তারপরে আমরা চাপাপুর, পাশেই চাপাপুর গ্রাম, গ্রামে যাই, ওই মসজিদ খুঁজে বের করি। মসজিদে গিয়ে ওখানে আরেকজন মুয়াজ্জিন ছিলেন, ওনার সাথে যোগাযোগ করি, দেখা করি, ঘটনার সত্যতা, ঘটনাগুলোর সত্যতা জানতে চাই। তো ওই মুয়াজ্জিন বলেন যে ঘটনাগুলো সবই সত্য, আপনারা যা শুনে আসছেন সবই সত্য, তবে আপনারা ইমাম সাহেবের সাথে দেখা করতে পারবেন না। তো তখন আমরা আরো কৌতূহলী হয়ে যাই, কেন দেখা করতে পারবো না, কি আছে? তো উনি বললেন যে দেখেন, আসলে দেখা করতে পারবেন না এই কারণে যে উনি মসজিদে থাকেন না, উনি এশার নামাজের ঠিক পরপর কোথাও চলে যান এবং রাত্রেবেলা উনি মসজিদে থাকেন না, ভোরবেলা উনি আবার ফজরের নামাজের ইমামতি করার জন্য আসেন, সারাদিন বিভিন্ন জায়গায় থাকেন, ঠিক নামাজের সময়গুলোতে উনি মসজিদে চলে আসেন। তো এইবারে এইরকম পরিস্থিতিতে আমরা ওনার সম্পর্কে যতই জানতে থাকি ততই আমাদের মধ্যে কিউরিয়সিটির লেভেল আরো বাড়তে থাকে। তো এক পর্যায়ে আমরা ডিসিশন নেই যে আমরা ওই মসজিদে নামাজ পড়ব, প্রয়োজনে পাঁচ বেলা নামাজ পড়ব, নামাজ পড়ে হলেও ওনাকে ফলো করব, উনি কোথায় যায় কি করে। তো যথারীতি পরদিন জোহরের নামাজের পরে আমি আর রাশেদ আমরা ওয়েট করতে থাকি, দেখলাম ইমাম সাহেব খুব ধীর গতিতে নামাজ টামাজ পড়ে, সুরা টুরা পড়ে ধীরে সুস্থে বের হয়ে চলে যাচ্ছেন। তো আমরা সাইকেল নিয়ে উনাকে আস্তে আস্তে ফলো করতে থাকি। আমার যতদূর মনে পড়ে উনিও বিষয়টা খেয়াল করেন যে আমরা গ্রামের রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, আমরা উনাকে ফলো করছি। তো এইভাবে ফলো করতে 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 দেখলাম উনি বাস স্টেশনে গিয়ে একটা বাস ধরে চলে যাচ্ছেন। তো রাশেদ বলল যে দেখ, উনি হয়তো কোনো কাজে যাবে, আবার ফেরত আসবে, এর পরের ওয়াক্তের নামাজও উনি পড়াবে, সো বি বেটার ওয়েট হিয়ার, আমরা আগে কিছু দু একদিন দেখি উনি কোথায় যান কি করেন, তারপরে আমরা ওনার সাথে কথা বলি। এর ঠিক পরদিন একটা ছোট ঘটনা ঘটে, রাশেদ খুব অসুস্থ ফিল করতে থাকে, ঘুমের মধ্যে সে কিছু আজে বাজে স্বপ্ন দেখে, যেটার মানে সারাংশ ছিল এইরকম যে ওর একদম গলা শুকায় আসে, ওর খুব খারাপ লাগতে থাকে, ও ঝিঝি পোকার ডাকের মতো, প্রচন্ড ঝিঝি পোকার ডাকের মতো শব্দ শুনতে পায় ঘুমের মধ্যেই, হাঁসফাঁস করতে থাকে। এবং ও একটা সময় ছুটে আসে, বিকালবেলা ছুটে এসে আমার কাছে এই কাহিনীগুলো বলতে থাকে যে ওর কাছে খুব খারাপ লাগতে থাকে, ও ঘুমের মধ্যে কিছু অদ্ভুত দুঃস্বপ্ন দেখে এবং এটাও দেখে যে ওই ইমাম সাহেব সুরা পড়ছে। তো আমি ওকে একটু হাসাহাসি করি, আমি বলি যে মামা তুই তো অনেক অবসেসড হয়ে গেছিস, তুই এতটাই অবসেসড হয়ে গেছিস যখন ইমাম সাহেবকে স্বপ্নও দেখতেছিস, তো তোকে নিয়ে তো আগাইলে এরপরে তো তোর ডেড বডি তো আমাকে বেয়ার করা লাগবে, এরকম দুষ্টামি করতে থাকি। তো আমরা পুরোপুরি ভাবে ঘটনাটাকে মানে যতটাই দুষ্টামি করে হালকা ভাবে নিচ্ছিলাম। তো ইমাম সাহেবের কাছে কিছুতেই যেতে পারছিলাম না, অনেক চেষ্টা করে একবার এরকম সুযোগ হলো যে নামাজের পরে, আসরের নামাজের পরে ইমাম সাহেব উঠে যাচ্ছে, তখন আমি আর রাশেদ ওনাকে মসজিদের বারান্দায় ধরি। তো ধরে জিজ্ঞেস করি যে ইমাম সাহেব আপনার সাথে একটু কথা বলবো। তো লোকটার চোখ প্রচন্ড লাল ছিল, টকটকে লাল অনেকটা, মানে আমাদের সত্যি কথা বলতে আমার প্রথমবার দেখে মনে হয়েছিল যে উনি হয়তো নেশা টেশা করতে পারেন, কারণ এরকম চোখ স্বাভাবিক মানুষের হয় না, প্রচন্ড লাল এবং বিস্ফোরিত চোখগুলো। তো যাই হোক, খুব স্বাভাবিকভাবে আমরা কথা বলার চেষ্টা করি, কোত্থেকে আসছেন, কি আসছেন না আসছেন। উনি খুব একটা জবাব দিতে ইচ্ছুক ছিলেন না, জবাব দেন না, খুব অল্প কথায় উনি আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। তো এরকম একদিন, দুই দিন, তিন দিন, এর মধ্যে আরেকটা কাহিনী ঘটে যায়। থার্ড ডেতে এরকমই আমাদের চাপাপুর গ্রামে একজন লোক মারা যায় এবং ওখানেও গ্রামবাসীরা প্রায় তখন মানে খুব ইয়ে হয়ে যায় ইমাম সাহেবকে নিয়ে, খুব টাচি, কিছু কিছু মানুষ যারা একটু পরহেজগার ছিলেন তারা খুব টাচি ওনাকে সেভ করার ব্যাপারে, তাদের কথা হচ্ছে উনি খুবই পরহেজগার এবং আল্লাহওয়ালা মানুষ, অন্য লেভেলের মানুষ। আর বাকি যারা তরুণ যুবক তারা একটু রিভল্টের সুরে যে উনি কেন আসবে, এরকম আমরা মানবো না, এটা হতে পারে না। তো ওই গন্ডগোলের মধ্যে আমি আর রাশেদও যাই, গিয়ে ওখানে ঘটনাটা একটু জানার চেষ্টা করি কি হয়। তো ঘটনাটা ছিল খুব সিম্পল, এরকম লোকটা অসুস্থ ছিল বহুদিন, অসুস্থতার পরে একদিন দুপুরবেলা ইমাম সাহেব এসছেন, ওনার উঠানে বসে উনি ওইরকম সুরা তেলাওয়াত করছেন, করতে 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 আসরের ওয়াক্ত হয়ে যায়, উনি মসজিদে নামাজ পড়ান, উনি মসজিদে যান না, আজান দেয়া হয়, আরেকজন যে মুয়াজ্জিন ছিলেন ওই মসজিদের, মুয়াল্লেম বলেন, উনি নামাজ পড়ানো শুরু করে দেন, ইমাম সাহেব তবু যান না। এবং ঠিক আসরের নামাজ শেষ হয়ে গেল, ওই লোকটা মারা গেল, ইমাম সাহেব মসজিদে চলে গেলেন। তো ঘটনাটা ছিল এইটা। তো ওই দিনই আমরা বিকালবেলা অনেকটা জোর করি ইমাম সাহেবের সাথে কথা বলার চেষ্টা করি। উনি যখন একা আসরের নামাজ শেষ করলেন, পরবর্তীতে উনার পাশে বসলাম, দুই পাশে দুজন বসলাম, বসে জানার চেষ্টা করলাম এবং তখন একটু কড়াকড়ি ভাবে বললাম যে দেখেন এটা আসলে হতে পারে, এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না, কারণ আপনি কিভাবে জেনে যাচ্ছেন একটা মানুষ মারা যাচ্ছে, আপনি সেখানে আগে পৌঁছাচ্ছেন, সুরা পড়ছেন, ভালো কথা, আপনি কিভাবে জেনে যাচ্ছেন বিষয়টা? যদি এইভাবে সুরা না হয় তাহলে তখন আমরা কলেজে পড়ি, আমাদের রক্ত গরম, প্লাস গ্রামের অনেক তরুণ যুবক তারাও একটু গরম হয়ে উঠতেছে এইসব ব্যাপারে। তো একটু শক্তভাবে বলি যে আপনি যদি কথা বলতে না চান তাহলে অন্যভাবে বলাবার ব্যবস্থা করব, বাট আপনাকে বলতে হবে। তো উনি খুব সংক্ষেপে ধীর স্থিরভাবে কাম অ্যান্ড কোয়াইটলি যেই কথাটা বলল যে দেখো আমি বুঝতে পারি, আমি শুধু তোমাদের এতটুকুই বলবো, আমি বুঝতে পারি, যদি এরপরেও তোমরা ফোর্স করো আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, নেক্সট ঘটনাটা আমি তোমাদেরকে ডাকবো। তো এইটা শুনে আমরা খুব আশ্বস্ত হই, আমরা চলে আসি। এটা শুনে উনি আমার নাম্বার রাখেন, মোবাইল নাম্বার রাখেন, রেখে আমরা চলে আসি। আসার পরে দুই দিন তিন দিন চলে যায়, রাশেদ খুব অসুস্থ হয়ে পড়ে, এর মধ্যে আমাদেরকে আর কোনো ডাক্তার আসে না। একদিন আমি জাস্ট আউট অফ কিউরিয়াসিটি চাপাপুরে আবার যাই ওই মসজিদে, একা একা যাই, একা একা গিয়ে ইমাম সাহেবের সাথে দেখা করি। এইবার উনি বেশ ফ্রেন্ডলি আমার সাথে কথা বলছেন, নর্মাল কথাবার্তা বলছেন। তো আমি এমনি হাসতে হাসতে বলি যে ইমাম সাহেব আমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি তো ঢাকা চলে যাব, আর বেশি দিন নাই, সপ্তাহখানেক আছি। তো ঠিক আছে, এর মধ্যে আপনি হয়তো আর কোনো ঘটনা হয়তো ঘটবে না, তো আপনার সাথে যদি একটু কথা বলতে পারতাম ভালো হতো। তো উনি বলছেন যে ঠিক আছে বাবা, এর মধ্যে আমি তোমাকে ডাকবো, একদিন কথা বলার জন্যই ডাকবো, আর যদি এর মধ্যে কোনো ঘটনা ঘটে আমি তোমাকে ডাকবো। মানে উনি আমাকে অ্যাভয়েড করেন সবভাবে। আমি ওই দিন মসজিদ থেকে বের হয়ে আসছি সাইকেল নিয়ে, কালো সাইকেল নিয়ে আসছি, ঠিক তখন দেখি রাশেদ আবার বাসা থেকে আসছে মসজিদের দিকে। আসতে আসতে বলতেছে রাশেদ আমাকে, কিরে ইমাম সাহেব তো ডাকলো। বললো, আমি বললাম ডাকলো মানে কাকে ডাকলো? কেন তোকে বলেনি? আমি বললাম যে কি বলবে? তখন বললো কেন কালকে ভোরে তোকে বাজারে যেতে বলেনি? তো আমাদের গ্রামটা মফস্বল থেকে যেখান থেকে শুরু হয়েছে ওখানেই, জাস্ট ওখানেই একটা হাট আছে, অনেক বড় গ্রামের হাট। তো বলতেছে ওখানে যেতে বলেনি তোকে কালকে ভোরে? আমি বললাম না, আমি তো এখনই মসজিদ থেকে কথা বলে আসতেছি, এরকম কিছু তো বলেনি। বলছে কই আমাকে তো বললো, আমি তো এখনই ওনার সাথে কথা বলে আসতেছি। আমি বললাম তুই কোত্থেকে কথা বলে আসতেছিস? তখন বলতেছে যে আমার বাসার সামনে ওনার সাথে দেখা হয়েছিল, আমি ওনার সাথে কথা বলি এখন আসতেছি। তোর কথা জিজ্ঞেস করলাম, বলতেছে তোর বাসা থেকে বললো তুই চাপাপুরের দিকে গেছিস, তাই আমি এদিকে আসতেছি। আমি একটু অবাক হলাম যে ও ইমাম সাহেবের সাথে কথা বলে আসতেছে, আমি মসজিদ থেকে কথা বলে যাচ্ছি। তো যাই হোক, এবং আমাকে উনি কিছু বলেননি। তো আমি রাশেদকে খুব ভালো মতো আমি বলি, তোর তো জ্বর মামা, আসলে তুই জ্বরের ঘরে প্রলাপ বকতেছিস আর কিছুই না, তো তোকে কি বলছে ভালো করে বল। তো ও আমাকে বলতেছে কালকে ভোরে ফজরের পরে বাজারে যেতে বলছে। বলছে ভালো কথা। তো আমরা ঠিক করি যে, আমাকে বলে নাই, তারপর আমরা ঠিক করি যে আমরা বাজারে যাব। ঠিক ভোরবেলা আমরা উঠি, ফজরের নামাজ পড়ি আমাদের মসজিদে, পড়ে আমরা বাজারের দিকে রওনা দিই। তখন মানে ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা বাজে, ওই সময় আমার মোবাইলে একটা ফোন আসে, ইমাম সাহেব বাজারেরই কোনো একটা টেলিফোন বুথ থেকে ফোন করেছেন, আমি দেখি যে টিএনটির নাম্বার। ফোন করে আমাকে বলছেন যে বাবা তুমি গ্রামের বাজারে চলে আসো। কখন আসতে হবে? চলে আসো, আস্তে ধীরে চলে আসো, এটা বলে উনি ফোন রেখে দিয়েছেন। তো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই যে হয়তো কিছু একটা কুলকিনারা করতে যাচ্ছি। দুইজনেই রওনা দিই, রওনা দিয়ে আমরা বাজারে যথারীতি পৌঁছে যাই। বাজারে গিয়ে ওয়েট করতে থাকি, এদিক সেদিক দেখি অনেক ভোরবেলা, অল্প অল্প করে মানুষ আসছে, কাউকে দেখি না, মানে ইমাম সাহেবকে দেখি না। তো মানুষজন আসছে, এদিক সেদিক তাকাই, বাজারটা খুব বড় না, আমরা হাঁটাহাঁটি করতে থাকি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে সাতটা বেজে যায়। তো রাশেদ আমাকে বলে যে মামা আসলে এগুলো ধোকাবাজি, তোকেও ডাকছে আমাকেও ডাকছে, আসলে কিছুই না, দেখ নিজেই আসেনি। এটা বলে আমরা ওখানে একটু দূরে হাইওয়েতে, মানে হাইওয়ে থেকে বাজারটা ঢুকে গেছে গ্রামের দিকে, তো হাইওয়েতে একটা চায়ের স্টল ছিল, আলী ভাইয়ের চায়ের স্টল আমরা বলতাম, আলী ভাইয়ের দোকান। আলী ভাইয়ের একটা ছোট ছেলে ছিল, কত থ্রি ফোরে পড়ে গ্রামের স্কুলে। তো ও দেখলাম চায়ের স্টলে বসে চা বানাচ্ছে, আলী ভাই নাই অত ভোরে। তো আমরা রাশেদ আমাকে বলতেছে মামা চল চা খাই, ওয়েট করার কি আছে, এখানে চা খাই আসলে তো দেখবই। আমরা গেলাম চা স্টলে গিয়ে বসলাম, ওকে ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি টুষ্টামি করলাম, করে হঠাৎ করে রাশেদ আমাকে বলতেছে, মামা আমার খুব খারাপ লাগতেছে, আমি জিজি পোকার ডাকটা শুনতেছি এবং আমার খুব খারাপ লাগতেছে। কি বলতেছিস তুই, কি ইদানিং মানে কিছু খাওয়া টাওয়া শুরু করছিস নাকি, দুষ্টামি করতেছি? বলছে না মামা আমার সত্যি সত্যি খুব খারাপ লাগতেছে, সেই জিজি পোকার ডাকটা আমি ভিতরে শুনতে পাচ্ছি এবং আমার শরীর কাঁপতেছে। আমি হঠাৎ ওর গায়ে হাত দিয়ে দেখলাম ওর জ্বর আসতেছে। তো এর মধ্যে পিচ্চিটা আবার আমাদের জন্য চা বানাচ্ছে, চায়ের স্টলে চা বানাচ্ছে মানে পানি গরম দিয়েছে। হঠাৎ মামা আমাকে ধাক্কা দিয়ে ইশারা করলো হাইওয়ের অপোজিটে। আমি চোখ দিলাম, দেখি ইমাম সাহেব ওখানে ঘাসের উপর বসা সুরা পড়ছে। আমি একটু কিছুক্ষণের জন্য স্পিচলেস থাকি, তারপর আমি চিন্তা করি এখানে কয়জন মানুষ, আমি ইমাম সাহেব রাশেদ পিচ্চিটা আর কেউ নাই আশেপাশে, আর মানুষজন সব বাজারে। আমি একটু অবাক হই, ইমাম সাহেব সুরা পড়ছে তার মানে কোনো একটা ঘটনা ঘটবে, হয় আমি না হয় রাশেদ নাহলে পিচ্চিটা। তো আমার ভিতরে খুব স্ট্রাইক করতে থাকে, আমি ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং সুরার আওয়াজ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি কানে। ওই মুহূর্তে দেখি গ্রামের ওই বাজার থেকে হাঁটতে হাঁটতে দুজন ইয়াং ছেলে, আমাদের থেকে একটু বয়স্ক হবে, তারা এসে ওখানে বসে গল্প করতে থাকে। তো আমি আবার রাস্তা ক্রস করে ইমাম সাহেবের এই সাইডে আসি, হাইওয়ের এই সাইডে যেখানে উনি ঘাসের উপর বসা, ওখানে বসে ওনার সাথে কথা বলার চেষ্টা করি বারবার, মানে হয়তো ওনাকে একটু বাধা দেওয়ারই চেষ্টা করছিলাম, বাট উনি কোনো কথার কোনো জবাব দেন না, অ্যাজ ইফ মানে উনি আমাকে শুনতেই পাচ্ছেন না, কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে উনি ওই মুহূর্তে এক্সিস্ট করেন এবং আমাকে শুনতেই পাচ্ছেন না, কোনো ভ্রক্ষেপ নাই। হাইওয়ে দিয়ে মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে, খুব রেয়ার অত ভোরে। তো আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হই, আমি দেখি যে উল্টা দিকে আমার চোখ পড়ে টি স্টলের দিকে, কাঠের বেঞ্চিতে যে দুইটা ছেলে আসছিল তারা মোটামুটি তর্কাতর্কি করছে এবং হাতাহাতি করছে। তো তখন আমার ইনস্টিংক্ট কাজ করে যে হয়তো বা আমাদের মধ্যে কেউ একজন ট্রাবলড, কে হতে পারে, হয়তো পিচ্চিটা। আমার ইনস্টিংক্ট বলে দেয় যে পিচ্চিটাই ট্রাবলড, কেন, কারণ আমি দেখতে পাচ্ছি দুজন লোক হাতাহাতি করতেছে একটা সময়, যদি চায়ের স্টল থেকে কিছু নিয়ে পিচ্চিটাকে মারে, মানে আমার ইনস্টিংক্ট এটা কাজ করতে থাকে। তো সাডেনলি আমার কি হয় জানি না, আমি দৌড়ায় চায়ের স্টলের দিকে যাই, ততক্ষণে হাতাহাতি মারামারি হচ্ছে ওই দুইটা ছেলের মধ্যে। রাশেদ মোটামুটি ভয় পেয়ে নিচে বসে পড়ছে এবং প্রচন্ড জ্বর, গা কাঁপতেছে। আমি কি করব বুঝতে পারি না, আমি জাস্ট পিচ্চিটাকে বলি যে তুই দৌড় দিয়ে মামা চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে আয়। আমি চাচ্ছিলাম ওকে এখান থেকে সরায় দিতে কোনোভাবে, এই দিক থেকে সরায় দিতে, কারণ তখন হাতাহাতি হচ্ছে রীতিমতো এবং তাদেরকে কিছু বলতে যাওয়াটাও ঠিক না, কারণ তারা মানে প্রচন্ড স্ল্যাং ইউজ করছে, গালাগালি করছে, হাতাহাতি করছে। আমি জাস্ট পিচ্চিটাকে বলি যে মামা তুই কাপগুলো ধুয়ে নিয়ে আয় বাজার থেকে। ও জাস্ট কাপগুলা নেয়, কোন রকমে কাপা কাপা হাতে কাপগুলা নিয়ে একটা দৌড় দেয়। ঠিক পর মুহূর্তে আমি শুনতে পাই একটা লরির সাইরেন প্রচন্ড জোরে। আমি দেখতে পাই, স্পিচলেস হয়ে যাই, আমার কিছু করার থাকে না, জাস্ট লরিটা পিচ্চিটাকে ডোলে নিয়ে চলে যায়। কয়েকটা মুহূর্ত আমরা চার পাঁচটা মানুষ একদম স্পিচলেস অবস্থায় রাস্তার দিকে তাকায় থাকি, আমাদের সবার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি আজ পর্যন্ত এটা আসলে নিজের ভাষায় ডিসক্রাইব করতে পারি না, কি হয়েছে কেন হয়েছে আমি জানি না, জাস্ট এইটুক মনে আছে দুই এক মিনিটের মধ্যে দেখি ইমাম সাহেব উঠে হেঁটে চলে যাচ্ছে। এর পরদিন আমরা ওইভাবেই চলে আসি এবং বহুদিন পরে শুনতে পাই যে ইমাম সাহেব ওখান থেকে চলে গেছেন এবং এরপরে আর ওনাকে এই অঞ্চলে কেউ খুঁজে পায়নি, দেখেনি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকক্ষণ ধরে একটা ঘটনা শুনলাম এবং আপনারা অনেকেই এটার প্রশংসাও করছেন দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি অনেক অনেক এস এম এস ইনফ্যাক্ট এর মধ্যে চলে এসছে। থ্যাংক ইউ আরিফিন ভাই। জয় আমাদের এস এম এস করেছেন এবং এস এম এস করে বলছেন যে আচ্ছা এস এম এস পড়া হয় না, তার বেশ মন খারাপ। সোহেল মুক্তাগাছা থেকে আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি যে ফুয়াদ হাসান শেরপুর থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন আশিক। এছাড়াও ডিএসআর আমাদেরকে উত্তরখান থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন আসিফ সিলেট থেকে। সুস্মিতা বণিক আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম তিনি মিস করেন না। এছাড়া আমাদেরকে শুভ মিরপুর এক থেকে এস এম এস করেছেন, আমাদেরকে লিসা
রাজশাহী থেকে লিখেছেন অসম। আমাদেরকে সঞ্জিদা নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং আমাদের তিনি বলছেন যে লাস্ট এপিসোডটা তিনি আর আম্মুর সাথে এনজয় করেছেন। রিমু আমাদের এসএমএস করেছেন, থ্যাঙ্কস জানিয়েছেন আরিফিন ভাইকে। আমাদেরকে এছাড়াও প্রিয়দর্শিনী এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন যে অসম হচ্ছে। আমাদেরকে কানিজুর রহমান এসএমএস করেছেন আমাদেরকে রাব্বি মৃধা। এছাড়াও আমাদেরকে তাসিন খান এসএমএস করেছেন, সাব্বির আমাদের এসএমএস করেছেন, লিখেছেন অসম স্টোরি। এছাড়াও শুভ জুবায়েদ আলামিন আমাদের এসএমএস করেছেন, বিপুল তানোর থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভেরি নাইস স্টোরি। এছাড়াও আমাদেরকে রাব্বি এসএমএস করেছেন আমাদেরকে সামি এবং প্রিয়া, তারা ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদেরকে মীরাবাজার থেকে শাহিন এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে আলামিন এসএমএস করেছেন, রামপুরা থেকে ইমরান এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে প্রমিত সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা আবারও ফিরে যাবো ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের ছেড়ে কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময়ের রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে আরও একবার অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান বা অডিও ক্লিপ পাঠাতে চান তারা আমাদের ইমেইল অ্যাড্রেসটি লিখে ফেলুন বা মনে রাখুন bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। ঘটনা যদি ভালো হয় সেটার দায় মানে সেটার মানে পুরোপুরি প্রশংসার দাবিদার আপনারা, কারণ আপনারা ঘটনা পাঠান, কষ্ট করে স্টুডিওতে এসে ঘটনা সবাইকে শোনান আর অনেকে অনেক কষ্ট করে কালেক্ট করেন ঘটনা। ঘটনা যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে সেই দায়িত্ব একদম পুরোপুরি আমার। যাই হোক, এই জন্য বলছি যে সবচাইতে ভালো সবচাইতে সেরা ঘটনা যেগুলো, যে ঘটনাগুলো আপনিও শুনতে প্রচন্ড ভয় পেয়েছেন বা যে ঘটনাগুলো আপনাকে কেউ বললে আপনার প্রচন্ড ভয় লাগত, সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিন। আমরা অনেক সময় ইমেইলে পড়ি যে কিভাবে ভালো ঘটনা কোনটা এটা বুঝব। আসলে ওই ঘটনাটা যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনি কতটা ভয় পেতেন, এটার উপরে ডিপেন্ড করছে ঘটনাটা কতটুকু ভালো। সো আপনার ঘটনা যত বেশি ভালো হবে তত বেশি আপনার ঘটনা সিলেক্টেড হওয়ার চান্স থাকে। সো সেরা ঘটনাগুলো আমাদের পাঠাবেন আশা করি। আর আমাদের ইমেল অ্যাড্রেস তো বললামই, সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি আরও একটা খবর, সেটা হচ্ছে যে আপনি যদি বইমেলা গিয়ে থাকেন, এখন তো অমর একুশের বইমেলা চলছে, রেডিও ফুর্তি ভূত এফএম শোনেন যারা, সেই সমস্ত লিসনারদের পাঠানো ভৌতিক অভিজ্ঞতা সংকলন নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ভৌতিক গল্প সংকলন ভূত এফএম এবং রেডিও ফুর্তিতে প্রচারিত ফুর্তি ব্লকবাস্টার কিং অফ গানা নিয়ে প্রকাশিত হয়েছে চার রঙা কমিক্স কিং অফ গানা, পাওয়া যাচ্ছে দেশের সব বইয়ের দোকানে আর বইমেলায় বর্ষা দুপুর স্টল, স্টল নাম্বার 114। ব্যাস আমরা ফিরে যাচ্ছি আবারও ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন নতুন অতিথি, আমরা তার কাছ থেকে শুনবো তার রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। তার আগে জানতে চাইবো আপনার নাম এবং আমাদের জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন।
হাই, আমি মোহাম্মদ ফাহাদ ফয়সাল, আমি উত্তর থেকে এসেছি। আচ্ছা, ঘটনাটা বেশ তিন দিন বা চার দিন আগে ঘটনা। আমি শাহবাগে গিয়েছিলাম, ইয়াতে যে আপনার যে প্রতিবাদ হচ্ছিল আমি ওখানে গিয়েছিলাম। তো আমি যেখানে শাহবাগে রাত্রিবেলা সাইকেল চালিয়ে গিয়েছিলাম, তো সাইকেল থেকে রাত্রিবেলা বেশ রাত হয়ে গেছিল, বাসায় আমার ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি বাসায় আসো, আমার মা বাবা অসুস্থ। তো যত রীতি আমি সাইকেল চালাচ্ছিলাম, তো আমার সাইকেল একটা নতুন সাইকেল কেনা ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। তো আমার সাইকেল একটা প্রবলেম ছিল যে আমার সামনে যে লাইটটা সেই লাইটটা ছিল না। তখন আমার আরেকজন সাইক্লিস্ট ছিল, সে গুলশানে থাকে, তাকে আমি ফোন দিয়ে বললাম তুমি কোথায় আসো, তুমি একটু আসো আমার সাথে জয়েন করো, যেহেতু আমার সাইকেলের যে ফ্রন্ট লাইটটা আছে ফ্রন্ট লাইটটা ইটস নট ওয়ার্কিং। তো ওর ফ্রন্ট লাইটটা আছে বেশ চমৎকার ইয়েতে। তো আমরা সাইকেল চালাচ্ছিলাম, তো আমরা ইয়ের জায়গাটা হচ্ছে আপনার নির্বাধীন একটা নতুন একটা 5-star হোটেল হচ্ছে, যেটা বেস্ট ওয়েস্টার্ন হোটেল, ঠিক তার পাশে একটা রাস্তা আছে, একটা পুরো অফ রোড রাস্তা, প্রায় হাফ কিলোমিটার একটা অফ রোড রাস্তা আছে। ওই রাস্তার মধ্যে আমি ওকে বললাম চলো এই অফ রোডে যাই, আমরা মানে আমরা সাধারণত অফ রোড তো পাই না ঢাকা শহরে, তো অফ রোডে যাই, ভালো অফ রোড হবে। ঠিক আছে, অফ রোডে যাওয়ার পর আমার বলে রাখা ভালো যে আমার যে ওই যে সাইক্লিস্ট, ওর নাম হচ্ছে ওয়াজেদ, তো ওর সাইকেলের পাম্প ছিল না, মানে কুর কারণ ওর নেমে ও বলছে ভাই আপনি যান সামনে যান আমি আসতেছি। তো সাইকেলে ও পাম্পিং দেওয়ার সময় আমি কি করলাম, আমি আমার সাইকেলে ইয়া করে, আমি খুব নতুন সাইকেল, আমার মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, তো আমি খুব জোরে চালাচ্ছিলাম। জোরে চালানোর পর হঠাৎ ভুরা একটা মহিলা জাতীয় কি একটা ছিল, মানে লাইক এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমি দেখলাম, দেখে আমি জোরে ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পর মানে আমি পুরো আই টাম্বল ডাউন, আই টাম্বল অ্যান্ড ফেল ডাউন, অ্যান্ড ফেল ডাউন পর আই মানে আমি ব্যাডলি আমার মানে লাইক আমার বাম পাশে হাঁটুতে আমি প্রচন্ড ব্যথা পাই। ব্যথা হওয়ার পর আমি আশেপাশে আমি দেখি যে কিছুই নাই, মানে কি দেখলাম কি দেখলাম কিছু বুঝে উঠলাম না। তখন আমি উঠতে পারতেছি না, কি করবো কি বুঝে উঠতে পারছি না। তখন আমি আস্তে আস্তে সাইকেলটা আমি সাইক্লিং করবো কি করবো বুঝতে পারতাম, আস্তে আস্তে সে তো পিছনে দেওয়া ভাই আমি পড়ে গেলেন কেন। তখন আমি বললাম যে ভাইয়া আমি তো একটা জিনিস দেখলাম। কি জিনিস দেখলাম? বললাম আমি একটা সাদা একটা ভুড়ি মতো একটা মহিলা দেখলাম জাস্ট পাস্ট হবে, বুঝতাম তাই নাকি ভাইয়া। তা ভাইয়া কিন্তু আমি তোমাকে বললো এখানে থাকার ঠিক হবে না, তো তাড়াতাড়ি চলো। তো সামনে ওইখানে একটা ইয়া আছে, একটা বেঙ্গলদের একটা অফিস আছে সামনে। তখন আমি একটু সাহস করে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম ভাইয়া এখানে কি এই ধরনের কোনো ঘটনা টটনা ঘটে নাকি। আমাকে সিকিউরিটি গার্ড স্ট্রেট বলল ভাইয়া যা দেখছেন দেখছেন, এখান থেকে পালাই যান, এখানে আল্লাহ আল্লাহ করে এখান থেকে চলে যান, যেখান থেকে আসছেন চলে যান। এই আমার ঘটনা।
ওকে, তো আপনি এর আগে কোনোদিন কোনো কিছু দেখেছিলেন না একদম, মানে আপনি তো ওরকম কোনো চিন্তার মধ্যে
না? এখানে প্রসঙ্গে বলে রাখি আমার সাথে যে সাইক্লিস্ট যে ছিল সে একদিন আমাকে বলতেছিল ভাইয়া মানে রাত্রেবেলা ওইখানে না যাওয়া, ও আমার সাথে শেয়ার করছে বলতেছে চলে বলছো ভাইয়া একদিন আবার সে রাত্রেবেলা সাইক্লিং করে চালাচ্ছিল, কোনো গুলশান কি একটা অনুষ্ঠান ছিল, পার্টি টাটি ছিল, সে আমাকে বলতেছে সে সাইক্লিং চালাচ্ছে ওই ওয়েতে ওই রাস্তায় পাশে, বলতেছে সে লাইক আতরে গন্ধ শুনছিল, সে বলছে একটা মিডল অফ লাইক দুইটা তিনটার সময় আতরে গন্ধ আসে, কড়া আতরে গন্ধ আসার কথা না।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিটন ময়মনসিং থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ঢাকা জুরাইন থেকে রায়হান, এছাড়াও লাল ভাই আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে হামজা, এসএমএস করেছেন আবির চট্টগ্রাম থেকে, সুমন সরকার সিলেট থেকে এসএমএস করেছেন, বর্ষা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শর্মিলা, এসএমএস করেছেন নাইমুর সাভার থেকে, এছাড়াও আমাদেরকে শামীম নোয়াখালী থেকে এসএমএস করেছেন, আরিফ আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ইথিকা, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন পুরী গাজীপুর থেকে, ফারুক আমাদেরকে এসএমএস করেছেন মধুপুর থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন নসিফ, আমাদেরকে এসএমএস করেছেন গুলশান মুন্না, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন প্রান্ত কামরাঙ্গি চর থেকে, আসিফ নেওয়াজ আমাদের এসএমএস করেছেন রাজশাহী সিটি কলেজ থেকে, সাজ্জাদ আমাদের এসএমএস করেছেন খিলক্ষেত থেকে, জাকিয়া আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের মিরাবাজার সিলেট থেকে শাহিন, এছাড়া আমাদেরকে ইলেকট্রিক্যাল বয় আতিক এসএমএস করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এছাড়া আমাদেরকে আনিমুল বরিশাল থেকে এসএমএস করেছেন, তুহিন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে এবং সেগুলো তিনি শেয়ার করতে চান। আমি তো জানিয়ে দিয়েছি ইমেল অ্যাড্রেসটি, আরো একবার একটু পরেই জানিয়ে দেব। দিবা আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাব্বির, এসএমএস করেছেন আমাদেরকে রাব্বি, এসএমএস করেছেন কাউসার শিকদার, এসএমএস করেছেন আমাদেরকে প্রসেনজিৎ, এছাড়াও আরো অনেকে। সো অনেকের এসএমএস এখনো পড়তে পারলাম না, ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে বিদায় নিতে হবে, হাতে আর তেমন সময় নেই। আমি আরো একবার যাবার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে স্মরণ করি দিতে চাই, আর সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনি বাংলা ইংরেজি ভাষা যে কোনো একটিতে আপনি চাইলে আমাদের এখানে ইমেল করে জানিয়ে দিতে পারেন আপনার ঘটনা। যদি আপনি স্টুডিওতে এসে বলতে চান তাহলে আমাদের কোনো সমস্যা নেই, যদি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ঘটনাটি অবশ্যই ভালো হতে হবে, সেটা হচ্ছে সবচাইতে বড় কথা। আর আপনি যদি চান যে আপনি নিজেই ঘটনাটি মানে রেকর্ড করে পাঠাবেন আমাদেরকে তাহলে সেই অডিও ক্লিপটিও আপনি এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আজকের মতো মোটামুটি এখানেই শেষ করতে চাই। যাবার আগে জানি যাই চলছে অমর একুশের মাস এবং আমরা জানি যে আমরা একদিন 1952 সালে বুকের রক্ত দিয়ে সালাম বরকত রফিকেরা এই মাতৃভাষার সম্মান রেখেছিলেন এবং আমরা এখনো একুশ এলেই আমাদের আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি, আমরা একসাথে আমাদের মন ভরে ওঠে বেদনায়, সেই সাথে আমরা গর্বে মাথা উঁচু করে দাঁড়াই। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই আমাদের এক বিরাট অর্জন।
তো ভূত এফএম এর সকল লিসেনারদের পক্ষ থেকে, রেডিও ফুটির পক্ষ থেকে আমরা সেই ভাষা সৈনিকদের জানাই আমরা সেই বিনম্র শ্রদ্ধা, এবং সেই সাথে আমরা তাদেরকে আরো একবার স্মরণ করতে চাই। আমরা তাদের মানে বাঙালি জাতি কখনো মানে এটা এটা ভুলে যাবার মতো না, এবং তাদের অবদান যেটা সেটা আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদের সামনে এগিয়ে নেয় তারাই। তো আমরা আশা করব যে আমরা মানে আগামী সপ্তাহে আবারও নতুন নতুন সব ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, এবং সেই জন্য অপেক্ষায় থাকলাম একটি সপ্তাহ জুড়ে আপনাদের পাঠানো ঘটনার জন্য অপেক্ষা করব আমরা। সো আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন এবং আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি আমি এবং মাসুম, আগামী সপ্তাহে আবারও কথা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।